This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই মুহূর্তে আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। 11:20 হচ্ছে সময়। বুঝতেই পারছেন যে জীবনের গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি এবং আজকে একজন বন্ধুর জীবনের গল্প এখানে আমরা সবাই মিলে শুনবো। বরাবরের মতোই তার সঙ্গে আমরা পরিচিত হব, তবে তার আগে আপনাদের সবাইকে বলতে চাই হ্যালো 8920 তে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে। এবং হ্যালো 8920 এবিসি রেডিও তথা বাংলাদেশের রেডিওর এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা লাখ লাখ মানুষ শ্রোতা যারা রয়েছেন আমাদের তাদের জীবনের গল্প প্রচার করি। এখানে আমাদের জীবনের গল্পের কোনো বিশেষ ক্যাটাগরি নেই যে লাইক এটা ভালোবাসার গল্প হতে হবে কিংবা এটা সাকসেসফুল গল্প হতে হবে কিংবা এটা ব্যর্থতার গল্প হতে হবে। আমরা শুধুমাত্র একটা জিনিস টার্গেট রাখি যে কারো জীবনের গল্প থেকে আমাদের লিসনাররা যারা শুনছেন তাদের জীবনটাকে সুন্দর করার জন্যে, জীবনে উপলব্ধি করার জন্যে কোনো কিছু শেখার আছে কিনা, তাহলে আমরা জীবনের গল্প প্রচার করি। এখানে কোনো শ্রেণী বিভেদ নেই, একজন সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ থেকে শুরু করে সমাজের উচ্চতলার যে কোনো একজন মানুষ, যে কেউ আমাদের এখানে এসে মন খুলে তার মনের কথাগুলো বলতে পারেন। কেন এই কথাগুলো বলছি সেটা আপনারা নিশ্চয়ই হ্যালো 8920 যারা শোনেন তারা নিশ্চয়ই জানেন যে সমাজের সব শ্রেণীর মানুষ এখানে এসে তাদের কথাগুলো বলে। আমরা হাঁটি হাঁটি পাপা করে 150তম পর্বে পৌঁছে গেছি আজকে এবং হ্যালো 8920 150তম পর্ব। উই আর ভেরি ভেরি লাকি যে আজকে আমরা এমন একজনকে পেয়েছি যার জীবনের গল্প আমাদেরকে অনেক অনেক কিছু শেখাবে। 150তম পর্বে আপনাদেরকে স্পেশালি ওয়েলকাম করছি এবং একই সাথে বলতে চাই প্রিয় শ্রোতা, এই যে পথ চলা ছিল আমাদের লম্বা একটা সময়, এই সময় আপনাদের যে ভালোবাসা আমরা পেয়েছি, আপনাদের যে শ্রদ্ধা আমরা পেয়েছি, আপনাদের যে অনুপ্রেরণা আমরা পেয়েছি, সেগুলো নিঃসন্দেহে আমাদেরকে আরো 150টি পর্ব করতে অনেক বেশি উৎসাহ যোগাবে। আমরা আজকে যাকে পেয়েছি তার সঙ্গে পরিচিত হব, তবে তার আগে বলতে চাই হ্যালো 8920 তে এসে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আরো একবার বলছি সেই পুরনো নাম্বারটি 9115668 02 যোগ করতে হবে যদি আপনি মুঠোফোন থেকে ফোন করেন। আরো একটি নাম্বার রয়েছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন এবং সেলফোন নাম্বারটি মুখে বলতে ভুল করবেন না। জি, আপনার সেলফোন নাম্বার। আজকের এই পর্বটি একটি বিশেষ পর্ব এবং হ্যালো 8920 লাখ লাখ শ্রোতাকে আমি অনুরোধ করব আজকের এই পর্বটি একেবারে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শোনার জন্যে। কেন বিশেষ পর্ব বলছি সেটা আপনারা শেষে গিয়ে বুঝতে পারবেন। আমরা সবাইকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। ওকে, চলুন এই পর্যায়ে আমার অতিথির সঙ্গে আমি পরিচিত হই। তবে তার আগে যেটা বলতে চাই যে আপনারা যদি এই মুহূর্তে ফেসবুকে চলে আসেন, একটা রেডিও স্ট্যাটাস দেওয়া আছে আমার অতিথি কে, তার ছবি দেওয়া আছে এবং তার সঙ্গে আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান ওখান থেকে ফেসবুকের মাধ্যমে করতে পারবেন। এছাড়া আপনারা যদি হ্যালো 8920 টিম মেম্বার হতে চান, পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে চান, যাবতীয় তথ্যাবলী আপনারা এই পেজটি থেকে পাবেন। পেজটি আছে আর জি কিবরিয়া নামে, কিন্তু আর জি কিবরিয়া কিংবা হ্যালো 8920 নামে আমাদের ফেসবুকে অসংখ্য অসংখ্য পেজ আছে। সেক্ষেত্রে আমরা আপনাকে বলবো যে এভাবে খোঁজেন আপনি www.facebook.com/hello8920। স্পেলিংটা হচ্ছে HELLO 8920। ওখানে পাবেন আপনি আর জি কিবরিয়া নামে নিয়ার অ্যাবাউট 11 লাখ, আমরা বলতে পারি 11 লাখের মতো আমাদের কমিউনিটি মেম্বার। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। জি, আপনি আপনার নামটা একটু বলবেন?
আমার নাম রুমা, আমি আমার নাম এখন রুমা মোর্শেদ লিখি।
রুমা মোর্শেদ লিখেন, এমনিতে পুরো নাম কি?
রুমা পারভিন।
রুমা পারভিন মানে ডাক নাম সবাই রুমা হিসেবে?
রুমা হিসেবে।
ফ্যামিলিতে সবাই রুমা হিসেবে?
না, ফ্যামিলিতে আমাকে পারভিন হিসেবেই ডাকত, তারপর স্কুল কলেজে সবাই রুমা হিসেবে ডাকত, এখনো রুমাই ডাকে সবাই, মানে পারভিন নামটা
হারিয়ে গেছে।
আমার জন্ম
বাগেরহাটে,
হ্যাঁ, কিন্তু আমার বাগেরহাটের কোন স্মৃতি নাই,
কোন স্মৃতি নেই।
আমরা খুলনা চলে আসি।
আপনার এজটা একটু জাস্ট শুনেন।
আমার এজটা, আমার এপ্রিলে 50 আমি পার দিব।
আমি বলবো ইয়াং লেডি, বিকজ আমি তাকে সামনাসামনি দেখতে পাচ্ছি এবং কতটা ইয়াং তার সম্পর্কে আমি আসলে জানি কিছুটা, যে কারণেই হয়তোবা বলছি এবং যারা তার জীবনের গল্পটা শুনবেন তারা হলে হয়তোবা বুঝতে পারবেন। তিনি আসলে খুলনার বাগেরহাটের মানুষ, কিন্তু তিনি আসলে তার
দাদাবাড়ি পটুয়াখালী।
হ্যাঁ, কিন্তু ওখানকার কোনো স্মৃতি নেই, জন্মস্থান খুলনা পাকিহাট, সেটাই আমি বলছিলাম। আর বেসিক্যালি তার বড় হওয়া খুলনাতে, ঢাকাতেই থাকছেন, কিন্তু কোথায় থাকছেন সেটা আপনি বলতে চান না গল্পের প্রয়োজনে। ফাইন, ইট ইজ আ মিস্ট্রি, আমরা শুরু করতে চাই এখান
থেকে। আমি ঢাকাতেই থাকছি, কিন্তু পড়াশোনাও আমার ঢাকাতে আবার ছিল।
ওকে, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন?
আমি ইডেনে পড়তাম।
ইডেনে পড়তাম, ওকে ফাইন, আমরা শুরু করতে পারি আপনার জীবনের গল্প। যার আগে আপনি আমাকে বলেন যে হ্যালো 920 কি আপনার শোনা হয়?
হ্যাঁ, আমি তো এখন শুনি রেগুলার।
আচ্ছা, কবে থেকে শোনা শুরু করলেন?
আমি 4 মাস আগে, আমি ওই যে রিসার্চ সেন্টারটা কাজ করতাম, তখন আমার ট্রান্সক্রিপশন লিখতে যে আমি দেখলাম যে এবিসি রেডিওটা আমার ইয়াতে ফার্স্ট হলো।
আচ্ছা, আপনার রিসার্চে?
তখন দেখলাম যে কেন ফার্স্ট, তো সবাই বলল যে ওরা জীবনের গল্প আর যাহা বলিব সত্য বলিব, এই দুইটার জন্যই ফার্স্ট হচ্ছে।
কোন প্রতিষ্ঠান থেকে?
এটা হলো কোয়ান্টাম কনজিউমার সলিউশন।
ও ও, ওকে ওকে। আচ্ছা, তো এখানে আপনি রিসার্চ করতে গিয়ে এটা পেলেন, তার আগে আপনি রেডিও শুনতেন না?
না।
ফাইন, তারপর?
তারপরে আমি শোনা শুরু করলাম। শুনে একদিন আমার মনে হলো যে আমিও বলি আমার জীবনের গল্পটা।
দ্যাটস ভেরি ইন্টারেস্টিং।
আমার ভাই বোন বা আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য খারাপ হতে পারে বা খারাপ ভাবে নিতে পারে তারা, সরি আমি সবার কাছে আমার বলতে হবে।
ওকে ফাইন, কেন সরি আজকে আমাদের এই রুমা 150তম পর্ব হেলিট 920 আমরা শুরু করতে চাই?
আমার কথা কেউ শোনেনি বা আমি বলার সুযোগ পাইনি,
কিন্তু আমরা বিলিভ করি যে আজকে লাখ লাখ শ্রোতা যারা আছেন এবিসি রেডিওর তারা শুনবেন। ওকে ফাইন, আমরা শুরু করতে পারি, শৈশব থেকে শুরু করুন।
তো আমি খুলনায় ক্লাস 3 তে আমাকে ভর্তি করা হলো। আমার বাবা সরকারি চাকরি করতেন, মিলিটারিতে ছিলেন। তো আমরা 12 ভাই বোন ছিলাম।
12 ভাই বোন?
হ্যাঁ, একদম বড় ভাই সে যুদ্ধের 1 বছর আগে হারা যায়। আচ্ছা, তারপরের ভাইটা এখন একটা পত্রিকার সম্পাদক, তারপরটা ইনকাম ট্যাক্সের লয়ার, তারপরেরটা দুবাইতে ছিলেন, উনি এখন বাংলাদেশে সেটেল। তারপরের ভাইটা রাজনীতি করতো, বিজনেস করতো, সে মারা গেছে। আর আমার ইমিডিয়েট বড় ভাইটা, উনি একটা বিদেশি ব্যাংক, ওইটা তো বিদেশি না, ওইটা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তারপরে আমি 7 নম্বর। আর আমার ছোট আর একটা ভাই, সেও মারা গেছে অ্যাক্সিডেন্টে, আমার ছোট এক বোন। মানে এখন আমরা 7 ভাই বোন আছি, তার মধ্যে আমি 7 নম্বর।
সবাই তো মোটামুটি ওয়েল এস্টাবলিশড আমরা দেখছি। জি, শুনি, তারপর?
আমাকে ক্লাস 3 তেই ভর্তি করা হয় যে তুমি ভালো স্টুডেন্ট, আমি ক্লাস 3 তেই পারবো। আমি যে কত সুন্দর ছিলাম এটা আমি জানতাম না, আমি ভুল বুঝতাম ভাই বোনদের বা আত্মীয় স্বজনদের। তো আমি ক্লাস 3 তে পড়ি, তখন থেকে আমি বুঝতে শুরু করলাম এবং আমার ওই 3 থেকে আমার প্রপোজাল আসে।
ক্লাস 3 থেকে?
হ্যাঁ, ক্লাস 3 থেকে প্রপোজাল আসে। আত্মীয় স্বজন বলে তোমার মেয়ে নিব, মারে সবসময় বলতো। তো স্কুলে টিচাররা একটু অন্যভাবে দেখে, যারা পড়ে আমার সাথে তারা অন্যভাবে দেখে, এই করে করে 5 এ যখন উঠলাম তখন আমাকে গার্লস স্কুলে ভর্তি করা হলো এই ডিস্টার্বের জন্য। তো গার্লস স্কুলে যেও আমার প্রবলেম হলো, সেটা হলো আমার অনেক বান্ধবী, তো সবাই আমার বন্ধু হতে চাইতো। সবাই মনে করতো যে রুমা, আমি যদি একটা অর্ডিনারি একটা ড্রেস পড়তাম, ওরাও সেটা পড়তাম, অনেক বড় লোকের মেয়েরা, এবং সবাই খুব প্রাউড ফিল করতো রুমার বান্ধবী। আর আমার ভাইরা খুব আমার বাবার মতোই ছিল, খুবই কড়া, খুব শাসনে রাখতো, আমি কারণটা আমি বুঝতাম না। পাড়ায় পাড়ায় মারামারি হইতো আমাকে নিয়ে, কিন্তু আমি বুঝতাম না। আর কোনো না কোনো ভাই আমার সাথেই থাকতো, আনা নেয়া করতো। এইভাবে আস্তে আস্তে বড় হতে থাকলাম। যখন 12 বছর বয়স, আমি ফার্স্ট আমি প্রেমে পড়ি, সেই ছেলেটা তখন ম্যাট্রিক পরীক্ষা দেয় আর কি, সে আমার ভাইয়ের বন্ধু, যে ভাইটা মারা গেছে তার ফ্রেন্ড। পরবর্তীতে আমরা তো খুলনা থাকি, ও ঢাকায় চলে আসে নটরডেম কলেজে পড়ে। চিঠি লেখালেখি
হয়, আমি
না কোনো কারণ নাই, ওই যে আসা যাওয়া করতো দেখতাম। আগে অনেক লুকায় রাখা মেয়েরা একটু মনে হয় একটু দেখলেই প্রেমের পরে এরকম হতে পারে, অনেকের সাথে মিশলে, তার এখন যেটা দেখি সেটা তো হয় না, কিন্তু সেরকম প্রেমের পড়ার মতোই। ওদেরও কোটি কোটি টাকা, ওরা ধরেন খুলনা শহর এখন 20-22টা বাড়ি তাদের।
বাবা, দুচারটা আমাদেরকে দিয়ে দিন।
সে আমাকে চিঠি টিঠি লিখত, আমার আব্বারও ইচ্ছে ছিল যে আমি ডাক্তার হবো, ভাই বোন সবারই ইচ্ছে ছিল আমি ডাক্তার হবো, এবং ওই ছেলেটাও চাইতো আমি ডাক্তার হই। ও ডাক্তার হয়ে গেছে, মেডিকেলে পড়ে বাইরে চলে গেছে। তার সাথে পরবর্তীতে আমার আর দেখা হয় না, গ্যাপ হয়ে যায়। সেটা একটা কারণ যে যেহেতু আমার ভাইয়ের বন্ধু ছিল, আমার ওই ভাইটা আবার একটু মাঝখান টাইপের ছিল, তো যখন বুঝতে পারছিল তখন তাকে থ্রেড দিছিল। হ্যাঁ, থ্রেড দেওয়ার পর আমার সাথে যোগাযোগটা বন্ধ করে দেয়। পরে আমার সাথে যোগাযোগ করে, সেটা যখন আমি কলেজে পড়ি, কলেজে ঢুকলাম, কলেজে একই অবস্থা, কলেজের একদম ছোট ছেলেরাও বড় ছেলেরা, আমি জানি না, আমি চিনি না, কিন্তু তারা বলে আমার সাথে তাদের রিলেশন, কিন্তু আমি কিরকম খুবই সিম্পল একটা মেয়ে ছিলাম, খুবই সিম্পল। আমি কখনো জীবনে সাজতাম না কিচ্ছু না, আমি চুল আশ্রাইতাম না, এইভাবে চলে যেতাম। কিন্তু তারা আমার পিছনে ঘুরতো।
কি রাশি ছিলেন আপনার?
আমি কেন ঘরে এটার জন্য আমি বকা খেতাম। আমি কখনো বারান্দায় দাঁড়াতে পারতাম না। আমার কোনো ভাই যদি দেখতো যে বারান্দায় দাঁড়াইছে, এসে মানে আমাকে না বললেও মাকে বকতো। আমাকে বাসায় টিচার রাখা হতো, সেই টিচার দিয়ে আমাকে পড়ানো হতো, এবং সেই টিচার যখন পড়াতো আমার কোনো না কোনো ভাই বারান্দায় পায়চারি করতো। আমার খুবই কষ্টের জীবন,
খুবই কনজারভেটিভ একটা লাইফ।
হ্যাঁ, যখন আমি ইন্টার পড়ি তখন আমরা এদের পাড়ায় চলে আসলাম।
তিনি আসলে কে সেটা আমরা গল্পের প্রেক্ষাপটে আপনাদেরকে সবসময় যেটা হয় হ্যালো ইট 92-তে কোন অতিথি থাকলে তার যেখানে যেই গল্পতে তিনি আসেন সেখানে গিয়ে পরিচয় করে দেবো। এখন আপাতত শুধু নামটা জানি, আপনি যার কথা বলছেন তিনি আপনার সঙ্গে মুহূর্তে আছেন, তার নামটা একটু বলেন।
ওর নাম মোর্শেদ।
মোর্শেদ, মোর্শেদ ভাইদের পাড়ায় আপনারা চলে আসলেন?
হ্যাঁ, আমরা চলে আসলাম। ওই পাড়াতেও সমস্যা, ও তখন আর্মি থেকে আসছে, আর্মিতে ছিল, ও ছাদে উঠে বসে থাকতো, যত ফ্রেন্ডরা ছিল সবই ছাদে উঠে বসে থাকতো।
মানে মোর্শেদ ভাই আপনাকে দেখার জন্য ছাদে উঠে বসে থাকতো? ফাইন, তাহলে আমরা ক্লু পেয়ে গেছি। ওকে, আমরা বরং একটু মোর্শেদ ভাইয়ের কাছে যাই। যেই ঘটনার বর্ণনা আমরা ছোটবেলা থেকে শুনছিলাম, একেবারে মৌমাছির ঝাঁকের মতো অবস্থা, কিন্তু মোর্শেদ ভাই তাদের মধ্যে একজন। আমরা একটু মোর্শেদ ভাইয়ের কাছে যেতে চাই। জি, আপনি একটু একটু মাইক্রোফোনটা কাছে নেবেন প্লিজ। কি ছিল আসলে মেয়েটাকে আপনি প্রথম কবে দেখলেন বা কি হিসেবে দেখলেন একটু শুনি আপনার কাছ থেকে।
আমি আর্মিতে ক্যাডেট হিসেবে ছিলাম, কিন্তু ওখান থেকে আমি শেষ করতে পারি নাই, সেকেন্ড টার্ম কমপ্লিট করার পরে ওখান থেকে আমি চলে আসি। এসে একটা ফ্রি লাইফ, তখন আমার একটা সিদ্ধান্ত ছিল, আমি বাবা মার মেজ ছেলে, আর একটু দুষ্ট হয় নাকি, তা আমার অপরন্ত স্বাধীনতা ছিল, মার প্রশ্রয় ছিল, ওই জন্য কেউ কিছু বলতো না। আমি বললাম লেখাপড়া করবো না, আমি 2 বছর বেকার থাকবো। তো ঠিক আছে, বেকার লোকের বন্ধু বেশি, তো দেখতাম যে আসে, আর আমি বলতাম আয় তো বন্ধু দেখি একটা ভালো ইয়ে আছে। ওরা আমাকে বলতো না, আমি নিয়ে যাচ্ছি, কিন্তু ওদেরও পছন্দ ছিল।
ছাদে উঠে উঠে দেখতেন?
হ্যাঁ, ছাদে উঠে, যে একটু কখন চাঁদ দেখা যায় আর কি, এরকম একটা ব্যাপার ছিল।
এবং তার মানে শুধু আপনার ছিল না, আপনার বন্ধুরা সবাই মিলেই ব্যাপারটা ছিল আর কি?
না, প্রত্যেকের মনে মনে ছিল, আমার তো প্রকাশ করতাম, ওরা সুযোগটা নিতে কিন্তু প্রকাশ করতো না, আসতো দেখার জন্য, কিন্তু এটা প্রকাশ করতো না, ওদের মনের একটা ব্যাপার ছিল।
এই এই ভদ্রলোকই পরবর্তীতে যিনি আজকে গল্প বলছেন রুমা, তার জীবনে কে বা আসলে কতটুকু সেটা গল্পের প্রেক্ষাপটে আমরা বের করার চেষ্টা করবো। তবে তার আগে যেহেতু আপনার কাছে আমরা আসলাম, আপনার সম্পর্কে আমরা একটু জেনে নিই, আপনার ব্রট আপ কোথায় বা আপনি কি?
আমার নাম এম সরোয়ার মোর্শেদ, জন্ম খুলনায়, পৈতৃক বাড়ি ওখানে খুলনা জেলায়।
জি,
আমি লেখাপড়া খুলনায় করেছি, সেন্ট জোসেফ স্কুলে ইন্টারমিডিয়েট খুলনায় করার পরে আমি আর্মিতে চলে যাই।
স্বপ্ন ছিল আর্মিতে যাবেন?
হ্যাঁ,
আমি আর্মি কমিশনে,
কমিশন।
ওকে ওকে,
তো 1 বছর ট্রেনিং করার পরে আমার আর এটা বন্দি জীবন ভালো লাগলো না।
আপনি কি মানে নিজে থেকে ওখান থেকে পালিয়ে আসে নাকি?
না না, আমি অফিসারের সাথে গন্ডগোল করে, যেটা খুব সোজা রাস্তা, এক্সকিউজের সুযোগ নাই, এটার জন্য আমি আর সাথে অফিসারকে
ফ্যাক করা হলো।
হ্যাঁ, ফ্যাক করা হলো,
তারপরেই আলটিমেটলি খুলনাতে চলে আসা,
খুলনা চলে আসি
এবং আমাদের ওই সাথে দাঁড়িয়ে আমাদের রুমাকে একটু একটু দেখা। ওকে ফাইন, এরপরে বোধ হয় আমরা আপনার কাছে আসতে পারি, বলুন তারপর।
ওরা ছাদে উঠতে এটার জন্য তো আমি দায়ী না, কিন্তু আমার ভাইরা খুব বকাঝকা করতো। আমার সাথে ওর তখন রিলেশন না, কোনো কিছুই না, তো চারিদিক থেকে এত ডিস্টার্ব এবং এত মেন্টালি টর্চার আমি আর নিতে পারছিলাম না। ঠিক আছে, মধ্যে থেকে ইন্টার পাস করলাম, ইন্টার পাস করার পর মেডিকেলে আমার হলো না, আমাকে সবাই ডিসিশন নিল যে যেহেতু আমাকে কো এডুকেশনে পড়াবে না, ছেলেরা ডিস্টার্ব করবে, আমাকে ইডেনে ভর্তি করা হলো। ওই ইডেনে ভর্তি করলে হবে কি, আত্মীয় স্বজন আছে, ওই আমার এক কাজিন ছিল, সে আবার ইডেনের টিচার ছিল ইকোনমিক্সের, তার ভাই ছিল, সে আবার ওই ভিতরে আসতো, ওইখানেই ডিস্টার্ব করতো। একদিনকে শুনলাম যে মেয়েরা বলা বলি করতেছে, আজকে তুলে নিয়ে যাবে রুমা ওরা।
ওকে,
বোনের বাসায় আমি ছিলাম ঢাকায়, তো আমার বোন বড় বোন আর কি আমাকে নিয়ে বা আসলো, চলে আসলো বাসায়, তখন মগবাজার থাকে এই বোনটা, সে আমাকে খুলনায় আবার পাঠিয়ে দিল। তখন আমি ডিসিশন নিলাম যে আমাকে বিয়ে করাই উচিত আমার,
এখানে আসলে স্বাভাবিক জীবন যেমন করা সম্ভব হচ্ছে না,
আর যেহেতু ওর সাথে আমার সম্পর্ক না, আমাকে চাপাই দিচ্ছে, ভালো লাগছে, ভালো লাগেনি তা না, ভালো লাগছে। তো আমি আমার বোনকেই বললাম, ওর মা থেকে শুরু করে বোনরা বারান্দায় বসে থাকতো, আমাকে দেখতো,
ওকে, মানে আমাদের এই মোর্শেদ সাহেবের বাসা থেকে
ওরা মানে সবাই পছন্দ করত, ওর মামারাও
গুরু ফ্যামিলি আচ্ছা ওকে
নানাবাড়ির সামনে ছিল,
মামা ভাগিনা সবকিছু মিলে
সবাই মিলে। তো যাই হোক, আমার বড় ভাই, আমার যে দুলা ভাই, তাদের টিচার ছিলেন আমার দুলা ভাই, উনি ধানমন্ডিতে থাকেন লয়ার, উনি কোনো একটা দলের প্রধান চেয়ারম্যান, সেটা বলবো না। আব্বা রাজি না, বড় ভাইও রাজি না, কেউ রাজি না, কেউই রাজি না, তারা তো ডাক্তারের কাছে বিয়ে দিবে। ঠিক আছে, আমার দুলা ভাই রাজি হয়েছে না, সারা ছেলে দিন ভালো।
ওরকম
অতটা সুযোগ হয় না, অতটা সুযোগ হয় না, এটা কি ইমোশনালি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, ঠিক আছে বাসায় প্রস্তাব পাঠা দিচ্ছে এরকম।
আচ্ছা আচ্ছা,
যাই হোক বিয়ে হলো। আমার মা বললো, শ্বশুরকে বললো যে এই মেয়েটাকে নিয়ে কি করবেন, মেয়ে তো আসলে কিছুই পারে না, সে তো বই ছাড়া কিছুই বোঝে না। আমি অনেক পড়তাম, ক্লাসের বই না, শুধু যে কোনো মানে কাগজ পাইলেও পড়তাম, লুকায় লুকায় পড়তাম, কিরকম চাদর মুড়ি দিয়ে পড়তাম, মানে গল্পের বই পড়তেছি ভাইরা রাগ করবে, চাদর মুড়ি দিয়ে ওই একটু কালোতে পড়তাম। তো মা বলে দিল এই মেয়ে নিয়ে না, যাতে না নেয় তারা, পড়বো আমি। আমার শ্বশুর বললো আমি শোকেজে সাজায় রাখবো, না তো আমি নিবো না। তো আমার মাথার মধ্যে ঢুকে থাকলো যে আমি কিছুই পারি না, তো আমি পারি না এমন কাজ নাই, আমি যেমন সেলাই পারি, যা দিবেন সেটাই আমি পারি, মানে দুইটা জিনিস আল্লাহ আমাকে দিল।
কিন্তু সেটা আপনার মা না বললে হয়তো বা হতো না, চ্যালেঞ্জ হিসেবে যদি না নিতেন তাহলে হয়তো হতো, সেটা আপনি বলতে চাচ্ছিলেন।
তো আমি ওদের বউ ভাতের শাড়িটা পরে আমি রান্নাঘরে ঢুকলাম, মানে ওর ফ্রেন্ডরা আসছে চা বানাতে হবে, তো আমি দেখলাম আমার ননদ চা বানাচ্ছে, তা আমি ঢুকে গেলাম চা বানালাম, চা খেয়ে সবাই বললো খুবই মজা,
জীবনের প্রথম চা বানানো।
হ্যাঁ, চা বানালাম, তারপর তো রান্না বান্না যেটাই করি সেটাই মজা, সেটাই মজা। আমি একটু খেয়াল করতাম ওরা রান্না করতে, তখন আমি আশপাশে ঘুর ঘুর করতাম যে ওদের সিস্টেমটা কি, আমাদের তো একরকম, বরিশালের রান্না আর খুলনার রান্না।
এটা বিয়ের পরে?
হ্যাঁ, বিয়ের পরে।
ওকে, এর মধ্যে বিয়েটা কত সালে হলো? 1920 রুমার জীবনের গল্প, কিন্তু সেখানে তার হাজবেন্ড উপস্থিত, এবং সেই জীবনের গল্পে তার যে প্রভাব বা তার যে অংশ সেটাও অনেক অনেক বড়, এবং তার হাজবেন্ড মোর্শেদ রয়েছে আমাদের সঙ্গে। তো তাদের একটা ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, এবং একই সাথে আপনারা যদি আমাদের হ্যালো 920 টিম মেম্বার হতে চান, যোগ দিতে চান, চলে আসতে পারেন আমাদের এই ফেসবুক পেজে, লাইক দিয়ে হয়ে যেতে পারেন মেম্বার। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
Hello, Assalamu alaikum. আমি নাম বলতে চাচ্ছি না, আমি এই সমাজের খুব খারাপ একটি ছেলে ছিলাম। হ্যালো 8920 আলামিন ভাইয়ের গল্পটি শুনে আমি অনেকটি ভালো হয়ে, প্লাস আমি কোনো কিছু করি না, আগে অনেক ডাউট ছিলাম, হয়তো আর একটা আলামিন জগমেন্ট ওই পৃথিবীতে সেটাই। আসসালামু আলাইকুম,
অসংখ্য ধন্যবাদ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 অগণিত শ্রোতাদের। এভাবেই আপনারা 150তম পর্ব পর্যন্ত আমাদের সাথে ছিলেন এবং আছেন। আপনাদের জন্যই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি বুধবার রাত 11:20 ABC রেডিওতে। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, 3 মিনিট পর আমরা আবারও ফিরে এসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে অবশ্যই, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, খালিদ রয়েছে, লোবান রয়েছে, আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে আমাদের সঙ্গে অতিথি হয়েছেন রুমা এবং মোর্শেদ দম্পতি, এবং তাদের যে জীবনের গল্প সেখানে আমরা রয়েছিলাম একেবারে শৈশবের, কিংবা বলা যেতে পারে যে দাম্পত্য জীবনের শুরুতে। এখান থেকে আমরা শুরু করতে চাই, তবে তার আগে আপনাদেরকে আবারও বলছি, যারা হ্যালো 8920 তে এসে জীবনের গল্প বলতে চান নিশ্চয়ই আমাদের ফোন নাম্বারটি জানেন, আরো একবার বলে দিচ্ছি 9115668 9115668। এছাড়া আরো একটি নাম্বার রয়েছে 0961389282, আরো একবার বলি 0961389282। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। জি, আমরা যেখানটাতে ছিলাম ওখান থেকে আবার ফিরতে চাই। আপনার বিবাহিত জীবন শুরু হলো?
আমাকে তো ওরা খুব আগ্রহ করে নিল, এবং খুলনা শহরে ম্যাক্সিমাম মানুষ বলতো যে সবচেয়ে ওই পাড়ার সবচেয়ে সুন্দর মেয়ে এবং সুন্দর ছেলের বিয়ে হয়েছে। এবং আমরা ও ফার্স্ট পোস্টিং হয় সাতক্ষীরায়, সপ্তাহে একদিন আসতো। তো আসতো আসলে আমরা তো ঘন্টা চুক্তি রিক্সা নিতাম, দুই তিন ঘন্টা বেড়াতাম। তার মধ্যেই আমার পড়াশোনা, তার মধ্যে আমি কনসেপ্ট করলাম প্রথম দেবী আমার মেয়ে। আমি তো আমার ওই মেয়ের মতোই লিখলিকে ছিলাম ওরকম। তো শাশুড়েরা যেটা হয়, আমার শাশুড়ি ভালো, অনেক ভালো, কিন্তু ও তো খুব রাগি ছিল অন্যরকম। ও এখনো মানে মাছ খায় না এবং কোনো সবজি খায় না, শুধু মাংস খায়। এবং সেটা গরুটা খুবই কম খায়, মুরগির মাংস বুকের এক টুকরা মাংস খাবে এটুকুই ব্যাস। রান্নাটা এরকম হতে হবে তেলটা ভাসবে, লাল থাকবে, নাহলে পুরো টেবিল ধরেই উল্টা দিত। তো বিয়ের পর সে এটা করে নাই, মানে টেবিল ধরে উল্টা দেয়নি, কিন্তু লাইফ স্টাইল ওরকমই আছে খাওয়া দাওয়া।
মানে তেল পছন্দ করে না বেশি,
তেল পছন্দ করে এবং ওই মুরগি মাংসটাই, আর কিছু খায় না, আর কিছু খায় না। তার মা আমাকে শিখায় দিত, বলতেন যে তুমি, আমি তো পাইনি, তুমি পারবা, তুমি ওই একটু মাছের মধ্যে। আবার ওর যে মুরগিটা রান্না হইতো সেটা আবার মাছ বা সবজি টবজি সেটার সেই পাত্রে না, ওর পাত্রটাই আলাদা থাকতো, জামিসটাই আলাদা থাকতো। তো আমি খুবই মেনটেন করতাম এটা, আমাকে শিখাই দিত যে একটু দাও ওটার মধ্যে মিশায় বা চপের মধ্যে একটু মাছ ঢুকায় দিলা। কিন্তু আমি মনে করতাম কি ও হয়তো জানবে না, কিন্তু ও তো বিশ্বাস করে আমার হাতে খাচ্ছে, আমার এটা করা ঠিক হবে না, আমি করতাম না এটা। তা আমার শাশুর আমার ভাইয়ের মতোই, আমি কাজ করতাম যে সারাদিন, তো ওকে আমার বকা দিত, মাকে বকা দিত। আমি ছোট বোন, সেইভাবেই সে আমার সাথে ইয়ে করতো। আর আমার যে দেবর, ও মেরিন ইঞ্জিনিয়ার, তা ও ওরকম, ও যখন আমার কলম পড়াতে যায়, যখন নামটা জিজ্ঞেস করে কাজী, তখন ওর নাম মাহবুব মোর্শেদ। ও তখন বলে আমি জামাইর নাম কি, ছেলের নাম কি, তখন বলে মাহবুব মোর্শেদ। মানে এরকম আমার সাথে রিলেশন, সম্ভবত আমার দুই এক বছরের বড়। তা আমাকে ভাবি বলতো না, আমাকে বলতো জানু। মানে ও যখন আসতো দেশে আসতো, তো জাহাজে থাকতো, মানে আমি না খাওয়া পর্যন্ত ও খাইতো না, এরকম একটা রিলেশন ছিল। তো আমার দশটা খালা শাশুড়ি, মানে শাশুড়ি যে নিয়ে দশজন, বড় যে খালা শাশুড়ি ওনার ক্যান্সার হয় তখন। আমি প্রতিদিন ওনার বাসায় যেতাম, উনিও আমাকে খুব পছন্দ করতো। ওনার ক্যান্সারটা আমার শাশুড়ি একটু দূরের থেকে দেখতো, বাইরে দরজার বাইরে থেকে, একটু গায়েটায় ফোসকা ফোসকা পড়ে গেছিল, তো কিন্তু আমি নিজের হাতে পরিষ্কার করে দিতাম। তো আমাকে খুবই আদর করতো, ওনার দুইটা বাচ্চা, ওরাও আমাকে খুব পছন্দ করতো। ওরা যে পছন্দ করতো, আবার এদিক থেকে আমার যে ছোট নন্দা ছিল, ওর আবার ভালো লাগতো না, যে ভাবি তো আমার ভাবি, ওরা কেন পছন্দ করবে। আমার ওই খালা শাশুড়িটা মাঝে মাঝে বলতো কি, তোমার মার পেটে হাত দিয়ে আমি একটু দেখতে চাই যে তোমার মেয়ের মার কোন পেটে তুমি হয়েছো, এতই পছন্দ করতো। আর আমি যদি দুই টুকরা মাছ থাকতো, এক টুকরা মাছ আমি ওনার জন্য নিয়ে যেতাম। তুমি মারা যায় তখন আমরা খুলনায়। আমার
মোটামুটি আমি যেটা বুঝতে পারছি যে আপনি একটা যৌথ পরিবারই পেলেন, সাধারণত যেটা হয় বিয়ের পরে যে স্বামী স্ত্রী আলাদা ব্যাপার এরকম।
আমরা আট বছর ছিলাম একসাথে,
একই সাথে, একই সংসারে।
তো আমার ফার্স্ট বেবিটা হয় 89 এ, যেদিন ও হয় সেদিন আমার ভাসুরের বিয়ে হয়। তো আমার ওই বার মানে ওইভাবেই আমি কাজ টাজ করি, সবকিছুই করি, করে টারে আটটার দিকে আমি আমাদের বাসা তো আবার সামনে ছিল রাস্তার এপার ওপার, আমার আব্বা আম্মা তখন ওইখানে। পরে ওই আমার বেবিটা হওয়ার পরই আমার আব্বা বাবা ঢাকায় আসে, সেটেল হয়ে যায়, সবাই চলে আসে। তো বেবিটা আমার, আমি আমার শাশুড়িকে বললাম যে আমার আমার তো খারাপ লাগতেছে মা, আমি যাই বাসায় যাই। তো বলো না ক্লিনিকে নিয়ে যায়। তো আমি বললাম যে না, আমার তো পেট কেটে দেবে, আমি যাবো না। তখন আমার বয়স হয়তো 19-20 বছর হবে এরকম। তো বাসায় গেলাম, ওর রাত 1:45 হলো। ও আবার কিছুক্ষণ থেকে আবার বিয়ে বাড়িতে চলে আসছে, আর ওর একটুতেই ঘুমায় পড়ে। আমার এক ভাই যে ওকে ডেকে নিয়ে আসছে, সাথে সাথে আসছে, তো অনেক খুশি বাবু কোলে নিয়ে। বেবিটা একটা ফুটপাতের বৃহস্পতি, কিন্তু আমার শাশুড়ি আসেনি, ওর আরো যারা আসছিল গেস্টরা আসছিল, ওদের এক ভাই আসছে মেজর, তার চারটা মেয়ে। তো ওই মেয়েরা বললো যে দাদি চলেন মিলু কাকুর মেয়ে দেখে আসি। তো বললো যে না আমি যাবো না, মেয়ে হয়েছে তো মেয়ে দেখতে যাবে না। যাই হোক, তো এক বছর পর সাতক্ষীরা থেকে ট্রান্সফার হয়ে খুলনায় আসলো। খুলনায় আসলে ওর ফ্রেন্ডরা আসতো বা ব্যাংকের লোকজন আসতো বা আমি যেতাম পিকনিক টিকনিকে ওর সাথে যেতাম। তা আমি তো ওইভাবে খুব কনজারভেটিভ ভাবে মানুষ হওয়া, আমি তো ওরকমই থাকতাম,
জি,
তো ও একটু পরে আবার রাগ করতো,
মিশতে পারো না?
না, মিশতাম, আমি মিশতাম, হ্যাঁ, মহিলাদের সাথে মিশতাম, কিন্তু ফ্রেন্ডদের সাথে, হ্যাঁ ভাই ভালো আছেন, ব্যাস এই পর্যন্ত, কেমন আছেন? তো আমার পরে বকা দিতে আসে যে ওরা সবাই বলা বলি করে, ও অমুক অমুকের বউ খুব ভালো, আর তোর বউ খুব অহংকারী, এগুলো নিয়ে একটু টুকটাক হতো আমাদের। তো বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতে থাকলো, আমিও এর মধ্যে একটু লুকায় ঝুকায় পড়াশোনাও করতেছি, ও হেল্প করছে পড়ার ব্যাপারে অনেক, আমার শ্বশুরও করছে। আমার শাশুড়ি সবকিছু মিলায়, ভালো মন্দ মিলায়, সে আমি এখন বুঝি যে তখন হয়তো কিছু কিছু জিনিস আমার খারাপ লাগতো, যেমন আমি যখন আমরা রুমে থাকতাম, দেখা যেত যে নক করে কাজের লোক দিয়ে ওনার কাছে এনে বসায় রাখতো, তা এখন আমি বুঝি যে একটা ছেলেকে এতদিন পর একজনের কাছে দিয়ে দেওয়াটা অনেক একটা অন্যরকম ব্যাপার। আর ও রাতারাতি চেঞ্জ হয়ে গেল, ওর রাগ অনেক কমে গেছে, ওরকম করে না, ছিটামিটি করে না, তো দেখা যাচ্ছে কথায় কথায় বলতো যে বাঘ ছিল এখন বিড়াল হয়ে গেছে, এগুলো খারাপ লাগতো, তখন অল্প বয়স ছিল তো খারাপ লাগতো। তো বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতে থাকলো, 4 বছর, তখনই স্কুলে দিলাম। প্রথম বাচ্চা তো পুতুল খেলার মতো, ওকে স্কুলে দিয়ে ওই স্কুলে আমি জয়েন করলাম, খুলনার ফার্স্ট ওটা ইংলিশ মিডিয়াম স্কুল, স্বরূপ কিন্ডার গার্ডেন। তো ওই মহিলা আমেরিকায় ছিল অনেকদিন, ডাক্তারের বউ, উনি এসে স্কুলটা দিল। তো 1 বছর পর আবার চলে গেল, পুরো চার্জ দিয়ে আমাকে চলে গেল। তারপর একদিন কেউ হঠাৎ করে স্কুলে চলে আসে, সে বলে যে পিনাজ কই, মেয়েটার নাম পিনাজ, পিনাজ কোথা, কেন পিনাজ কই এখানে, বলে কি আমাকে একজন ফোন করছে যে তোর বাচ্চার অসুখ। তারপরে আমরা স্কুল থেকে বাসায় আসলাম, এর মধ্যে আমার দেবরের বিয়ে ঠিক হলো, বিয়ে হলো আবার মামাতো বোনের সাথে। বিয়ের পর রাতারাতি আমার দেবর, মানে বিয়ের পর দিন থেকে আমাকে ভাবি ডাকে, জানোয়ার থাকে না,
আমি
অত কিছু তখন আর বুঝি টুঝি না বা কিছু, বাড়িটা নিয়ে কোনো কিছু না। আমার যে বড় যা আসলো সে খুবই ট্যালেন্ট, সে ইন্ডিয়ান মেয়ে, মানে প্রথম আমার সাথে খুব ভালো রিলেশন, তার অন্যরকম, মানে আমাকে যে সবাই ইউজ করতো এটা আমি বুঝতাম না কখনো, খুব টেকনিক্যালি করতো, যেমন রান্নাটা একটা ভাগ করা ছিল, সেটা সে টেকনিক্যালি, মানে সে কলেজে চাকরি করতো তখন, মানে দেখা যায় একটু রেডি টুডি করে ফট করে বের হয়ে গেল রুমা, আমি আসতেছি, আমি তো একটার মধ্যে খাবার দিতেই হবে, আমি যেভাবে হোক করে তুলে দিলাম, এসে সে সার্ভ করতো, সবাই মনে করতো কোনো চিন্তা নেই, মনে করতো সেই করছে, আমাদের কোনো সমস্যা নাই, ভালোই আছি আমরা। 94 আমরা ভৈরবে ট্রান্সফার হলাম, তার মধ্যে প্রমোশন হয়েছে।
কোন ব্যাংকে জয়েন করেছিল ওই সময়টাতে? আপনি কোন ব্যাংকে ছিলেন?
ব্যাংকটা কিন্তু ও বলতে চাচ্ছিল না, আমি
নাম বলতে চাচ্ছি না ব্যাংকের।
হ্যাঁ,
ওকে ফাইন, আমরা এখানে একটু বলে নিই প্রিয় শ্রোতা, যে দুজন ওকে প্রাইভেট ব্যাংক, যে দুজন মানুষ এখানে জীবনের গল্প বলতে এসেছেন, তাদের পার্সোনাল লাইফের জন্য এবং তাদের সোশ্যাল লাইফের জন্য কিছু জিনিস তারা এখানে হাইড করবেন, এবং সেটা আমরা আমাদের জায়গা থেকেই পারমিট করছি, এই কারণে যে তারা আসলে খুবই, যেটা আমরা বলে থাকি আমাদের জায়গা থেকে বোঝার জন্য, যে উঁচু সমাজের একজন পরিচিত মানুষ, এবং সেই জায়গাটা থেকে তারা আজকে এভাবে লাখো মানুষের সামনে জীবনের গল্প বলছেন, সেখানে তাদের যে আত্মসম্মান বা তাদের যে আসলে বলার জায়গাটা, সেই বলার জায়গাটা কেন, সেটা আপনারা পুরো গল্প শুনলে আসলে বুঝতে পারবেন, যেটাকে আমরা বলছি হ্যালো 8920 খুব স্পেশাল স্টোরি, 150তম পর্বের জীবনের গল্প। কিন্তু তাদের যে সামাজিক সম্মান বোধ, সেই জায়গাটা থেকে কিছু কিছু জিনিস তারা গোপন করে যাচ্ছেন, এবং সেটা আমাদের জায়গা থেকে আমরা আসলে খুব সহজ দৃষ্টিতেই দেখবো বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ বলুন, তারপর
আমরা ভৈরবে পোস্টিং হলো আমাদের, আমরা কোনো কিছুই নিলাম না, আমরা একদম শুধুই গেলাম, আমার ওই যাই কয়েকটা হাড়ি পাতিল দিল, হাড়ি পাতিল নিয়ে আমরা চলে গেলাম বাচ্চাটা নিয়ে। ঢাকায় উঠলাম মার বাসায়, মামা বাজার থেকে, ওইখান থেকে আমরা গেলাম ভৈরবে, ভৈরবে সবচেয়ে বড় লোক ফুল মিয়া হাজির বাড়িতে আমরা ভাড়া নিলাম, দুইটা রুম, মানে খাট যদি পাততেই তবে দরজা খুলে খাটে লাভ দিয়ে ওঠা লাগবে, এরকম খাট নেয়নি, কিছু নেয়নি, কিছুই না, কিছুই না আমাদের, মানে এই সংসার আমাদের শুরু আর কি। তো ঢাকার থেকে তো ভাই বোনরা সবাই যায়, তো যখন আসে তখন পাশের বাসার থেকে একটা, পাশে একটা আপা ছিল, ওই আপাটা খুলনার, সে আমাকে খুব আদর করতো, আমি একা একা আবার ভয় পাইতাম, অফিস থেকে সন্ধ্যা হয়ে গেলে ভয় পাইতাম, ওনার কাছে যে বসে থাকতাম, আমি চা খাওয়া শিখি ওনার কাছে, আমি চা খাইতাম না কখনো। তো ঢাকা থেকে একবার আমার ভাইরা যাবে, ওনার কাছ থেকে ফ্যান নিয়ে আসছি, তো আমার ফিনান্সে তো ভাই আবার জিজ্ঞেস করছে ইয়ে ফ্যান, তো চার্জ দেওয়া ফ্যান, খেয়াল করতো আর কি জিনিসগুলি তারা, যে আমি কেমন আছি আর কি, জিজ্ঞেস করছে যে এটা ফ্যানটা কি এখানে এসে কিনছো, তাহলে কি না না পাশের বাসার থেকে নিয়ে আসছি,
আপনার মেয়ে বলে দিয়েছে।
তারপরে একবার আমার ওই বড় বোন ছোট বোন সবাই গেল, তাহলে ছোট বোনটা একটু মানে ফুটুর ফাটুর করে বেশি, আর আমি একসাথে বড় হয়েছি তো আমরা বান্ধবীর মতোই ছিলাম। ওই পাশের আপা বললো কি যে দুলাভাই টুলাভাই আসবে তো বসতে দিবা কোথায়, তুমি আমার সোপাটা নাও সোপা। উনি নিজে ঠেলে সোপা ঢুকাই দিল। তারপর বসে ঠেসে একটু পরে বললো কি কি ছোট আপা, মানুষ অনেক কিছু ধান নাই দেখছি কিন্তু সোপা ধান নাই এটা কিছু দেখি না। তারপরে ওইখানে লোকরা কেমন ছিল, খুবই কঞ্জুস, খাইতো লাগতো না, আমাদের তো প্রতিদিনই মানে মাংস রান্না হতো, চাইনিজটাও বেশি পছন্দ করে, চাইনিজ করে দিতাম ফ্রাই। তো আশেপাশে কিরকম সাতটা আটটা করে বাচ্চা ইটুকে টুকে 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 টুকে, আমরা প্রত্যেক বৃহস্পতিবার ঢাকায় আসতাম, ও বারোটা ট্রেন থাকতো কিন্তু দশটায় যাবেই, ও যেমন ফার্স্ট আমিও ফার্স্ট, আমার শ্বশুর এরকম ফার্স্ট ছিল।
দুই ঘন্টা বসে থাকবে,
হ্যাঁ দুই ঘন্টা যা বসেই থাকতাম। ট্রেনে করে যেতাম শুক্রবার দিন দুপুরে আবার আমরা চলে আসতাম, তো ঘরে ঢোকার সাথে সাথে সাত আটটা বাচ্চার সাথে সাথেই ঢুকতো, ঢুকে গল্প শুরু করে দিত, আন্টি এই হয়েছে সেই হয়েছে, এসে সবাই খুব মাথায় তুলে রাখতো আমাদের। তো ওইখান থেকে আমরা এক বছর আট মাস থাকলাম, তারপরে আমরা কুষ্টিয়া ট্রান্সফার হলাম। কুষ্টিয়াতে তখন আমার ছোট বেবিটা হয়ে গেছে, যখন ও পেটে আসে আমার বাসায় কেউই টের পায় না, মানে আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি কেউই জানে না, আমি ওরে বলতে নিষেধ করি বলো না। একদম লাস্টের দিকে আমি কাজের মেয়ে দিছিলাম মাকে, সেই কাজের মেয়ে মাকে বলে কি যে আপারে আনেন না কেন, তো বলছে কেন কি হয়েছে, বলে কি আপার তো বাবু হবে। তখন মা আমাকে নিয়ে আসে, আমি তিন মাস থাকি ঢাকায়, ও তিন মাস ভাত খায় না, ঠিক আছে, বাইরে রান্না খাইতে পারে না, নুডলস রান্না শিখাইছিলাম ওই জন্য এক কাপ পানি দিয়ে, ওটাও তিন মাস খাইলো, তিন মাস খেয়ে কাটাইছে।
আমি খুব অবাক হচ্ছি এই কারণে যে একজন মানুষ যার সংসার জীবনের গল্প এবং এখন পর্যন্ত যতটুকু জেনেছি কে কতটুকু কি খায়, ঘরে কোনটা ছিল কোনটা ছিল না, কার পছন্দের খাবারটা কি, কাকে কিভাবে সার্ভ করতে হবে, এবং অদ্ভুত, এবং এটা আমার মনে হয় যে এই এই বয়সী নারী যারা আছেন এবং যারা সংসার জীবন সামলান তাদের জীবনে মধুর স্মৃতি বলেন অম্ল স্মৃতি বলেন যেটাই বলি না কেন, সেই সব জায়গাগুলোতে এই যে ঘর কান্নার স্মৃতিগুলো সেগুলো কিন্তু অনেক বড় একটা জায়গা জুড়ে। আমার কাছে একটু অন্যরকম লাগছে এবং অদ্ভুত মজাও পাচ্ছি, শুনি সামনের দিকে। তারপর
তারপর ওইখান থেকে আমরা কুষ্টিয়া গেলাম, কুষ্টিয়ার লোকগুলো খুব ভালো ছিল, আমরা যেখানে থাকলাম সেখানে নিচতলায় এক ডাক্তার ছিল, দোতলায় আমরা থাকি, তা আমরা সাত দিন থাকার পর ডাক্তারের বউ উঠে আসে, ডাক্তারের বউ এসে বলে কি তোমার বাচ্চা আছে, বললাম হ্যাঁ আমার তো দুইটা বাচ্চা আছে, কোনো বোঝা যায় না তো তোমার বাচ্চা আছে, কারণ বাচ্চারা কোনো শব্দ করে না, এত ঠান্ডা, মানে আমার কপাল আমার বাচ্চা দুইটা আল্লাহ মাশাআল্লাহ ভালো দিচ্ছে, একদম জীবনে তারা কোনোদিন, হ্যাঁ কোনোদিন বাবার কাছে কিছুই চায়নি, মানে ও খুব আফসোস ছিল যে আমার বাচ্চা মেয়ে দুটো কিছুই চায় না, এবং আমার কখনো বলতে হয়নি পড়ো, হ্যাঁ নিজের থেকেই তারা করছে। তো কুষ্টিয়া তো খুব মাস্তান টাস্তান নালা জায়গা, এক মাস্তান একদিনকে আসলো, এসে ওর সাথে কথা বললো, বললো যে কোনো ভয় নাই, এখানে কোনো ভালো ফ্যামিলি তো থাকে না, ভয়ে থাকে সবাই, তা আপনারা আসছেন থাকেন, নিশ্চিন্তে থাকেন, অসুবিধা নাই। তো ওইখানে একটা ফ্যামিলিদের সাথে আমাদের খুব ভালো রিলেশন হয়, ওই মেয়েটার নাম রেখা, ওর আবার ফুপু ছিল না, আমাকে ফুপু ডাকতো, এত ভালো রিলেশন হয়। পরে আমরা ওইখান থেকে ট্রান্সফার হয়ে ঢাকায় চলে আসলাম 2000-এ। ও তার মধ্যে ঘটনা আছে, এর মধ্যে আমার আম্মা অসুস্থ, মা অসুস্থ হলেন, ছয় মাস সে বিছানায়, আমার কারণেই, আমি আসতে পারি না, কারণ ও কিভাবে খাবে কিভাবে থাকবে একা একা, এই যাবো যাচ্ছি করে করে আর মাকে দেখা হয়নি। একদিন সকালে দেখি আমার বোনের এক বান্ধবী, বড় বোনের বান্ধবী থাকে কুষ্টিয়া, সে এসে ওর সাথে কুটুর কুটুর করতেছে, আমি বুঝে গেছি আমার মনই বলছে, তো বললাম যে শাইনাপা কি ব্যাপার, তো উনি আমাকে জড়ায় ধরছে যখন তখন আমি বুঝছি, তা আমরা ওই কুষ্টিয়া থেকেই বরিশাল রওনা দিলাম, মানে ওইখানে দাফন হবে। তো এটা নিয়ে ওর সাথে আমার একটু ইয়ে হয়, ওর আবার এগুলো একটু কম। তো আমরা আমার চাচার বাসায় উঠি, আমরা তো চিনি না বরিশালের কিছু, যার জন্য ওনার বাড়িতে যাই উঠলাম, যে এখানে সবাই চেনে এক নামে, এই বাসাটা চিনা দিল, তার লাশ আসে না, সন্ধ্যার সময় আমার বলতেছে চলো ম্যানেজার ভাই বাসায় ঘুরে আসি। এখন আমি বুঝি, এই বয়সে এসে বুঝছি না, ও আসলে বলছে এই জন্য যে মনটা ভালো হবে, আমি কাঁদতেছি, কিন্তু সেই সময় আমি চিন্তা করলাম কি সেলফিশ পুরুষ, আমার মা মারা গেছে, আমি ছয় মাস দেখি নাই, লাশ আসবে, সে আমায় কিভাবে বলে যে চলো ম্যানেজার বাসায় যাই,
মানে বুঝাতে পারিনি আপনাকে সামহাউ। ওকে ফাইন,
তা এটা নিয়েও আমি
পরবর্তীতে কোটা কাটি দিয়েছি,
হ্যাঁ কোটা দিছি, অনেক সরি এর জন্য। যাই হোক, মাকে দাফন কফন করা হলো, আমরা কুষ্টিয়ার থেকে আবার ঝিগরগাছায় বদলি হলাম, যশোর ঝিগরগাছা। ওইখানে আমার আব্বা আসলো, আমার আব্বার সবচেয়ে আদরের বাচ্চা আমি। তা আব্বা আসলো, আব্বা দুদিন বেড়ালো, তো যখন নেমে যায় সিঁড়ি দিয়ে তখন আমার মাথায় হাত, দিয়ে বললো কি তোমার মাকে তো তুমি দেখতে পারোনি, তা আমারও তো দেখতে পারবা না, এই জন্য আমি তোমারই দেখতে আসলাম। আমি তখনও বুঝি না। 15 দিন পর আমার এক চাস্ত ভাই আছে, ও এখন ব্যারিস্টার, তা ও আসছে, এসে বলে কি চলেন চাচিমা একটু শরীর খারাপ তো চলেন দেখতে যাবেন। তা রাত্রেবেলা ও আসছে, আমরা সকালে ঠিক আছে সকালে রওনা দেয়। আব্বা আবার বসি টফি পছন্দ করে, আমি ওইগুলো বানাইলাম। আব্বা সুস্থই ছিল, রাত্রেবেলা সব ভাই বোনদের ডাকছে, ডাকে সবার আব্বার ডায়েরি বুঝাই দিছে। যখন সব বুঝাই তো যায় তখন যে আমার যে ভাই সম্পাদক, সে আমার বড় বোনদের বললো কি আব্বার কিছু হবে টবে নাকি, এগুলো বুঝাচ্ছে কেন,
মানে প্রপার্টি কোথায় কি আছে না।
হ্যাঁ, তো ওইটা দেখেই ও আর কি রাত্রেবেলা রওনা দিছে। তা আমরা সকালে উঠলাম, মানে ফজরের নামাজ পড়তে উজু করবে, তখন আমার মেজো ভাইকে ডেকে বলছে কি আমার শোয়ে দে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো ঠিক রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে হ্যালো 8920 150তম বিশেষ পর্ব। এই বিশেষ পর্বে এক দম্পতি রয়েছেন এখানে, বিশেষ করে আমরা বলতে পারি রুমার জীবনের গল্প। 50 বছর বয়সকা এই ভদ্রমহিলা, তিনি তার জীবনের যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন শৈশব থেকে শুরু করে, সেই অভিজ্ঞতাকে আজকে আপনাদের সামনে এখানে শেয়ার করছেন। আমরা যদিও ভাবে বলতে চাই না যে সমাজের অনেক উঁচু স্তরের একজন মানুষ উনি, কিন্তু তারপরও ওনার পরিচয়ের জন্য, বোঝার জন্য আমরা এটা বলছি, এবং সেই জায়গাটি থেকে ওনার অনেক কিছুই গোপন করতে হচ্ছে সামাজিক মর্যাদার কথা ভেবে। আমরা আসলে সেই বিষয়গুলোকে ফোকাস করব না, আমরা আসলে এসেন্স অফ দ্য স্টোরি নিতে চাই, কারণ ওনার লাইফের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে চাই ইন এ পজিটিভ সেন্স। সেই জায়গাটি থেকে এই যে ছোট ছোট গোপনীয় বিষয়গুলো, এগুলো আসলে কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে আজকের এই পর্বটি একেবারে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শোনার জন্য। আজকের এই পর্বটি একটি বিশেষ পর্ব, আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 12:06। তাদেরকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06।
Close up presents Hello 8920 Close up, the closer the better.
12:06 হচ্ছে সময়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। 150তম পর্ব আজকে আপনারা শুনছেন হ্যালো 8920, এবং আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন রুমা। রুমার জীবনের গল্পে আমরা ফিরছি, এবং তার যে জীবনের গল্প, সেই জীবনের গল্প একটা অসাধারণ জীবনের গল্প, আমরা পুরোটাই শুনতে চাই। তবে তার আগে আপনাদেরকে বলছি, আপনারা যদি হ্যালো 8920 তে এসে আপনাদের জীবনের গল্প বলতে চান, সেই জন্য আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আরো একবার বলি 9115668, আর একটি নাম্বার রয়েছে 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে কিছু রেকর্ডেড ভয়েস শুনতে পাবেন, এটা আসলে নির্দেশনা দেওয়া আছে আপনাকে, এবং সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফেসবুকে চলে আসুন, লাইক দিয়ে আমাদের মেম্বার হয়ে যেতে পারেন হ্যালো 8920। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আর একবার বলছি www.facebook.com/hello8920। আমাদের এই পেজটি আছে আরজি কিবরিয়া নামে। ফাইন, যেখানটাতে আপনি ছিলেন, আপনি বলছিলেন যে বাবা ফজরের নামাজ,
তারপর আমি ওই মিল্টনের সাথে উঠলাম, আমার কাজিনের নাম মিল্টন, গাড়িতে উঠলাম, তো ও দেখি কি মাথাটা ভুট করেই আছে, তো আসলাম ধানমন্ডিতে, আসলাম প্রথমে ধানমন্ডিতে দেখি খা খা করতেছে, কেউ নাই, কেয়ারটেকার ঝাড় দিচ্ছে। তা আমি বললাম যে কি ব্যাপার, বাসায় কেউ নাই? তো বললো যে না, মজুমদারের রিয়া মারা গেছে, শ্বশুর মারা গেছে। আচ্ছা, আমি একটু বলে নাই, এখানে আমার যে দুলা ভাই সে আমার ফুফাতো ভাই, আমার আব্বার কাছে সে বড় হয়েছে, সে আমাদের গার্জিয়ান, মানে কোনো কিছু হলে আব্বার তার মতামত নিত, ভাইরা এখনো। আমি তো ওইখানে গাড়িতেই, মানে ওইখানে আর আমি যাবো না, আমি মিল্টনদের তো চট থাপ্পর মারা শুরু করলাম, ও আমার পিছনে আমার সাথে না এসে বিছানার বাসে রওনা দিচ্ছে, তারপরে ওরা খবর জানে,
আগে থেকে জানে,
ওরা জানে। তো আব্বা ওই যে এটা বললাম না, যে আব্বা উজু করে নামাজ পড়বে, তার আগে আমার মেজো ভাইকে বললো শোয়াই দে, আমাকে শোয়াই দিন, আবার সে দোয়া দুধ পড়তে পড়তেই মারা গেছে, খুব সুন্দর মৃত্যু। তো আমরা ওইখান থেকে ধানমন্ডি থেকে আসলাম মিরপুরে বাসায়, সবচেয়ে ছোট ভাইয়ের বাসা, আমার আমার ইমিডিয়েট বড় সে, তার বাসায় এসে লাশটা দেখলাম। এই আমি আর ওই লাশের সাথে আমরা বরিশাল যাই না, সবাই গেছে কিন্তু আমি, আমার আর যাওয়া হয়নি। আমরা যে ঝিগর কাছে আসলাম, তখনও ম্যানেজার, তা প্রত্যেক মাসে আমাদের বাসায় রান্না হতো এবং 50 জন হোক 100 জন হোক আমি রান্না করতাম
এবং
ব্যাংকের লোকদেরই খাওয়াতো, ক্লায়েন্টদের খাওয়াতো, সে খুবই খাওয়াতে পছন্দ করে। অথবা চাইনিজ খেতে নিয়ে যেত যশোরে, সিঙ্গাপুর থেকে যশোরে, সেটা যে ব্যাংকের খরচে করবে সেটা সে কখনো করতো না,
নিজের পকেটে
নিজ খরচে। এবং সে সবসময় আমরা যখন ঢাকায় আসি তখনও ঢাকায় আসার পর সে বললো ব্যাংকের সবচেয়ে গরিব ম্যানেজার ও, তা খুবই পছন্দ করতো খাওয়ানো, লোককে খাওয়ানো, লোককে দেয়া। আমিও পছন্দ করতাম, আমি যখন ছোট ছিলাম তখন আবার ছোটতে একটু ফিরে যাই, মানে আমি একটা ঘটনা বলি, আমার একটা খালাতো ভাই ছিল, সে একটা অ্যাক্সিডেন্টে তার বিস্কিট ফ্যাক্টরিতে সে তার ছিল কিন্তু তার হাত কেটে যায় বা কিছু একটা হয়, সে হঠাৎ করেই গরিব হয়ে যায়। তা আমার আম্মা খুবই তাকে হেল্প করতো, আমি আবার করতাম কি, মা যখন ঘুমায়তো তখন চাল ডাল চুরি টুরি করে আলাদা রেখে দিতাম, লুকায় রেখে ওই ভাবি আসলে ভাবিকে লুকায় লুকায় দিয়ে দিতাম।
আপনি একটু আমাকে বলবেন, আপনার হাজবেন্ডের সাথে তখন আপনার একটা লং টাইম থাকা হয়ে গেছে, সরি ফর দ্য ইন্টারাপ্ট, আপনার হাজবেন্ডের সঙ্গে ততদিন আপনি লম্বা একটা সময় পার করে ফেলেছেন যখন ও ব্যাংকের ম্যানেজার হয়ে গিয়েছে, উনি কি দেখেছেন অনেস্টির জায়গা থেকে? যার কারণ জিজ্ঞেস করছি এই কারণে যে মানুষ হিসেবে কতটা অনেস্ট ছিলেন সেসব থেকে।
পুরোপুরি অনেস্ট সব দিক থেকেই, সেটা চারিত্রিক দিক থেকে, চরিত্র বলতে আমরা যে জিনিসটা মেন করি সেদিক থেকেও সে অনেস্ট, পয়সা কড়ির ব্যাপারে অনেস্ট, সব দিক থেকে সে অনেস্ট,
কাজের জায়গাতে ব্যাংকের
জায়গাতেও।
ওকে ফাইন,
খুবই অনেস্ট ছিল।
ওকে ফাইন, হ্যাঁ, খাওয়া দাওয়াতে পছন্দ করত, তারপর
তো মানুষকে খুব হেল্প করত।
ওকে,
তো ওখান থেকে আমরা 99 এ মনে হয় ঢাকায় চলে আসি ট্রান্সফার হয়ে, তো বড় ব্রাঞ্চে। ঢাকায় আসার পর আমরা ইন্দিরা রোডে টেলিস আমাদের বাসায় থাকি, এখানে থাকি। তো ও যত বাইরের যারা আছে পরীক্ষা টরীক্ষা দিতে আসতো না ব্যাংকে, আমাদের বাসায় উঠতো, আমাদের বাসা কখনো খালি থাকতো না। আর আমার যে যে ভাইটা ওই যে খুলনায় মারা গেছে বললাম, তারও দুইটা ছোট ছোট বাচ্চা, তখন সেই ভাইয়েরও বয়স অল্প, সে সব ভাইয়ের আগে বিয়ে করছিল, একা পছন্দ করছে, তখন বাবা মাই বিয়ে দিছে কিন্তু একা একা পছন্দ করছিল, সেও অল্প বয়সে মারা যায়। যখন মারা যায় তার বউয়ের বয়স 22 বছর, স্বাভাবিকভাবে তাকে বিয়ে দিতে হয়। তো ওই দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, ওদেরকে ঢাকায় আনা হয়। আমি বলি ঢাকায় আনতে আমার ভাইদের, মেয়েটা আমার ভাইয়ের বাসা থাকে আর ছেলেটা তখন ছোট্ট, তো ও তো খুলনায় আমাকে দেখছে, আমাকে চেনে, তো ও নিজেই চাচাদের বললো আমার কাছেই থাকবে, ও আমার কাছে থাকে, আমার বাচ্চাদের সাথে এসে পড়াশোনা করে বড় হয়। এখান থেকে ঢাকায়ও আমাদের এরকম যত লোকজন আছে সবাই আসে, খুলনা থেকে যারা আসে আত্মীয় স্বজন সবাই আসে, থাকে, খায়, গাড়ি ছিল গাড়িটা ইউজ করে, এমন আছে ও রিক্সায় চলে গেছে গাড়িটা দিয়ে গেছে। তার মধ্যে আমার বড় বোনের দুই ছেলে, ছোটটা আবার ফ্যাশন ডিজাইনার। আমি তখন আবার ও ছোট মেয়েটাকে স্কুলে দিলাম ইসলামিক ব্যাংক ইন্টারন্যাশনাল, ওইখানে আবার আমি ঢুকে পড়লাম, মানে এতক্ষণ বসে থাকবো সেখানে ক্লাস নিতাম। তার মধ্যে আস্তে আস্তে শুরু ওর সাথে, ও যে ফ্যাশন ডিজাইনার ওর সাথে বুটিক শুরু করলাম। তো ও বললো কি খালি আমাদের ফ্ল্যাট তো খালি, আমাদের ফ্ল্যাটে আপনি চলে আসেন ধানমন্ডিতে। ও রাজি ছিল না, আমি বলছি যাই ওদের ফ্ল্যাটে যাই। তো আবার যে আমার দুলো ভাইকে বললো যে আমরা তো এত ভাড়া দিতে পারবো না, এই বাসায় তো কম ভাড়া 13,000, আর ফ্ল্যাটের তো অ্যাপার্টমেন্ট অনেক ভাড়া। তো বললো না ভাইরা তুমি যেটা দাও সেটাতেই হবে, ওটাই দিও, বাকি কোনো দেওয়া লাগবে না। যাই হোক আমরা ওইখানে শুরু করলাম থাকা, মানে সব আত্মীয় স্বজন, মানে ওরা থাকে তিনতলায় আমি দোতলায়, তো প্রথমে আমাদের বাসা হয়ে ওইখানে যায়। তো ঈদের দিন দেখা গেল যে আমাদের বাসায় ফার্স্ট সব ভাই বোনরা খেয়ে ওদের বাসায় যায়, আমার বড় বোন রাগ করতো তোর বাসায় খেয়ে গেছে আমার সমস্ত খাওয়া জমা আছে, ফার্স্ট আমাদের বাসায় হয়ে যায়। তো এর মধ্যে আমার শ্বশুরের ক্যান্সার হলো, ক্যান্সার হলো, আমি আস্তে আস্তে ফার্স্ট একটা পার্লার করলাম, পার্লারের সাথে জড়া গেলাম, পার্লার করলাম, পার্লার করতে করতে একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, মানে খুব দ্রুত 4টা পার্লার হয়ে গেল আমার
ঢাকা শহরে।
ঢাকা শহরে
কত সালে শুরু করলেন এটা?
এটা শুরু করলাম 5-এ,
2005-এ। ওকে, আপনার যদি প্রবলেম না থাকে আপনার পার্লারের নাম কি ছিল?
আমার একটা ছিল প্রিন্সেস ওয়ান, প্রিন্সেস টু, একটা ছিল পায়েল,
ওকে,
আর একটা ছিল পিঙ্ক,
মানে 4-5টা পার্লার একই সাথে দ্রুত গতিতে সাকসেস হয়ে গেল। ওকে,
লাস্ট যেটা প্রিন্সেস টু সেটা খুব খুবই মানে এক তলা দুতলা তিনতলা নিয়ে হয়ে গেল, ওটা জিম ছিল, পার্লার ছিল, বুটিক্স।
বাবা, মানে এই আইডিয়া গুলো আপনার মাথায় আসলো কিভাবে যে আপনি এই বিজনেস এর দিকে যাবেন বা এরকম কিছু করবেন?
মানে
মানে আপনাদের দুজনের কাছেই আমি জানতে চাই ব্যাপারটা আসলে। হ্যাঁ,
যখন ঢাকায় প্রথম আসলাম, আমি যেহেতু একটু খরচ বেশি করা লোক, যেটা আমার ম্যাচুরিটির অভাব ছিল যে দূরদর্শী চিন্তা করি না যে আমার পয়সা সেভিংস করতে হবে, আমি সবসময় সবাইকে নিয়ে তারা যাতে কোনো কষ্ট না পায় সেভাবে আমি চেষ্টা করছি, যে বেতন পাচ্ছি পুরাটাই খরচ করে ফেলছি। তো ঢাকায় যখন প্রথম আমরা আসলাম তখন বাচ্চাটার স্কুল, আমার অফিস, আত্মীয় স্বজন আসা শুরু হলো, তো যে চাপটা পড়লো তখন ও বললো আমি তো এই কাজ পারি, তাহলে আমি কি একটা শুরু করি। দেখলাম ভালো, তাহলে তোমার মানে বাচ্চাটারও টেক কেয়ার করতে পারবা, ইন অ্যাডিশন তুমি
কিছু আর্ন হলো,
তুমি আর্নও করতে পারবা। তো এই কনসেপ্টটা নিয়েই সে প্রথম খুব কম পুঁজি দিয়ে শুরু করি।
কি শুরু করলেন ওটা?
পার্লার,
পার্লারটা শুরু করলো। তার আগে আমি একটু জানতে চাই, প্রথম যে বেবিটা ছিল ও কি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করতো? ওকে, আর সেকেন্ড বেবিটাও কি ততদিন স্কুলে চলে গেছে? ও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে, খরচ তো মোটামুটি ভালোই আছে সবকিছু মিলিয়ে। ওকে হ্যাঁ, তো তারপরে আপনি শুরু করলেন, কোথায় শুরু করলেন এবং কিরকম পুঁজি নিয়ে শুরু করছিলেন?
ফার্স্ট একদম কমই শুরু করলাম, সেটা অবশ্য একজনের সাথে শেয়ারে ছিল, পরে সে মানে আমরা ভাগ হয়ে যাই। তখন আমার বেশি লাগেনি, লাখখানেক লাগছিল।
ওকে, কত সালে এটা?
2005।
2005, রাইট। ওকে,
তারপর সেকেন্ড আমি চলে গেলাম, এটার মধ্যে আমার পাঁচের মতো লাগছে। করতে করতে
লোকজন কালেক্ট করতে গিয়ে মানে
একজন আসলে আরেকজন চলে আসতো, মানে একজনেই নিয়ে আসতো 10 জন। যেহেতু আমি অনেক ভালো সার্ভিস দিতাম, আমার ম্যান পাওয়ার অনেক ভালো ছিল, আমি ওদের অনেক মেয়ের বাচ্চার মতো রাখতাম এবং ওদের সমস্ত চাহিদা আমি পূরণ করতাম। দেখা গেল যে আমি বাসায় পোলাও খাচ্ছি, ওদের জন্য আমি পাঠিয়ে দিতাম, যার জন্য একজনেই 10 জন নিয়ে আসতো। মানে অল্প দিনেই বেশ নাম করে ফেললাম। তার মধ্যে আস্তে আস্তে ও ধানমন্ডিতেই, তো ধানমন্ডিতে ও বাবা অসুস্থ, সে আসলো আমাদের বাসায়, আসতো যেত, মানে আমার দেবরের বাসায়ও থাকতো, এখানেও থাকতো।
প্রিয় শ্রোতা, একটা বিষয় একটু লক্ষ্য রাখবেন যে এখানে একজন প্রাইভেট ব্যাংকের একজন কর্মকর্তা, যিনি তার যে স্যালারি সেটা অবশ্যই একটা ভালো স্যালারি আমরা বলতে পারি, কিন্তু সেই জায়গাটি থেকে সেই জায়গাটা একদম শুরু হলো, সেই সময়টা আমরা দেখলাম যে সম্ভবত ভৈরবে ছিলেন তারা, সেখানে দরজা খুললেই মোটামুটি খাটের উপর লাফ দিয়ে উঠতে হয়, এই যে একটা ছোট কনজেস্টেড একটা এনভায়রনমেন্ট, সেখান থেকে ধীরে 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 একটা পরিবার গুছিয়ে ওঠা এবং শেষ পর্যন্ত ফ্যামিলির হেল্পের জন্যই সংসারে যে মানুষটি সবচেয়ে বেশি কাজ করেন তুলনামূলকভাবে, সেই গৃহকর্তী বলি আর যাই বলি না কেন, মা বলি যাই বলি না কেন, তিনি কিন্তু সংসারের জন্য হাল ধরলেন এবং সেই হাল ধরে মোটামুটি খুব স্বল্প সময়ের মধ্যেই, সেই হ্যান্ডিক্রাফট বলেন কিংবা পার্লার বলেন বা সাজগোষের বিষয় বলেন যাই বলেন না কেন, এটা একটা বিশাল বিজনেস এই মুহূর্তে বাংলাদেশে। 2005 সালে তিনি শুরু করলেন এবং সেটাতে একটা বিশাল সাকসেস আসলো উইদিন 3 or 4 years এর মধ্যে, আমরা এই স্টেজটাতে রয়েছি, খুবই লক্ষ্য করার মতো বিষয়। হ্যাঁ বলুন, তারপর?
তারপরে এর মধ্যে ওর বাবা, আমার শ্বশুর তো অসুস্থ হয়ে গেল, উনি আসলো থাকলো, ওরা বাইরে গেল অনেকদিন বোম্বে, কত বছর থাক মানে 5 বছরের মতো উনি ক্যান্সারে ছিলেন। তো তার মধ্যে আমার কাছে তো বেশি থাকে, টাকা দিত ওর ভাইরা, টাকা দিত, কিন্তু আমাদের খরচটা তো বেশি ছিল। আত্মীয় স্বজন যে যেখানে যাক, আমাদের এটা ছিল
সেন্টার পয়েন্ট।
হ্যাঁ, এর মধ্যে থেকে আমাদের ওর প্রমোশন হতেই থাকলো, ওরও প্রমোশনটা খুব দ্রুত হতে থাকলো, ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল। আমাদের তিনটা গাড়ি হলো, একটা আমি কিনলাম, দুইটা ও কিনল, না একটা ব্যাংক থেকে পেলো, একটা ও কিনলো, ব্যাংকের ও যে গাড়ি ক্যান্সেল হয়ে যায় না সেই গাড়িটাও কিনলো। আমাদের তিনটা গাড়ি হলো, তিনটা গাড়ি হলো, কিন্তু আমি গাড়ি নিয়ে কোনো বাহাদুরি করতাম না, ওই গাড়ি অন্যরাই ব্যবহার করতো, ওটা ব্যাংকে নিয়ে যেত এরকম। আর আমার জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না, সেটা ও ভালো বলতে পারবে।
আপনার কাছ থেকে শুনি, স্ত্রী হিসেবে আপনি তাকে কেমন দেখেছেন বা কি অবস্থা ওই স্ত্রী পর্যন্ত?
স্ত্রী হিসেবে বলতে গেলে বলতে হবে যে এটা মানে আমি অন্ধবিশ্বাসে তারপরে ছেড়ে দিচ্ছিলাম সবকিছুই। সে আমাকে বললো যে তুমি তোমার চাকরি করো, বাকিটা আমি দেখব, যে কারণে আমি প্রফেশনাল লাইফে আমি অনেক মনোযোগ দিতে পেরেছি। ব্যাংকগুলোতে সাধারণত মফস্বলের থেকে ঢাকায় আসা যায় না, কিন্তু সে যে আমার পিছন থেকে যে সাপোর্টটা দিয়েছে, 10 ব্রাঞ্চ আমি ভালো করেছি, যে প্রফিট যতটা ছিল না লসের থেকে আমি প্রফিটে গেছি, এখান থেকে ভালো করছি, তারা আমাকে আস্তে আস্তে গ্রাজুয়ালি, ম্যানেজার তো আসলে চার্জ, আমার ডেজিগনেশন, লাস্ট ডেজিগনেশন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ঢাকায়। তো এই সাপোর্টটা না পেলে আমার পক্ষে এইভাবে মনোযোগ দিয়ে কাজ করা সম্ভব হতো না। আর ফাইন্যান্সিয়াল ব্যাপারে ও বলতো তোমাকে চিন্তা করতে হবে না। যখন মানে পার্লার গুলো হলো, আমার বাবা অসুস্থ হলো, তখন আমরা খুব সমস্যার মানে ফাইন্যান্সিয়াল সমস্যার দিকে একটু আলোকপাত করার দরকার হলো, কারণ ক্যান্সারটা আমরা চাইনি বাবা কোনো সময় কষ্ট পাক যে ছেলেমেয়েরা আমাকে চিকিৎসা করালো না, তো কেউ তো হিসেব করেনি। তবু আমি ব্যাংকার হিসেবে আমার অ্যাসেসমেন্ট প্রায় 1.5 কোটি টাকা মতো আমরা খরচ করেছি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি
1.5 কোটি টাকার মতো।
এখানে আমার চাচাতো ভাই প্রায় অর্ধেক দিয়েছে, ওনার নামটা আমি বলবো না। আর তারপরে যে 50% থাকে সেখানে আমার ছোট ভাই, সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির বাংলাদেশ সার্ভিস চার্জে ছিল, এখন একটা পাওয়ার কোম্পানির MD, সে ভালো অংশ বেয়ার করছে, বাদ বাকিটুক আমি বেয়ার করছি। তো এই বেয়ারটা এদিকে আমরা লাইফ স্টাইল একটু আপগ্রেড করে ফেলছি, আমাদের বাসার লোকজন আসছে, মানে সামাজিকতাও বেড়ে গেছে, আবার এদিকে বাবার এই ব্যয়বহুল চিকিৎসা আমরা এখানে করাতে রাজি ছিলাম না। হেমন্তের ভিতরে আমরা বাবাকে শেষ চেষ্টা করব। এখানে আমার বড় ভাইয়ের ভূমিকাটা ছিল, বললো যে তোর তো ভালো চাকরি করিস, এত ছুটি দিবে না, আমি শিক্ষকতা করি তাহলে আমি এই দায়িত্বটা নিই। বড় ভাইয়ের ব্যাকগ্রাউন্ড তো বলতে হবে, ও টয়োটার সেলস এক্সিকিউটিভ ছিল, সে কিন্তু ওই বাবার সেবা করার জন্য চাকরি ছেড়ে দিয়ে চলে গেল আগেই, আমাদেরকে নোটিশ, আমি তখন ভৈরব বাজার, তাদের ক্যারিয়ারের সম্ভাবনা ভালো, আমার এটা খুব ভালো না, বাবা মার দরকার দেখা। তো বড় ভাই ফিজিক্যাল ইয়েটা দিত,
সাপোর্টটা দিত,
হ্যাঁ। ছোট ভাই আর আমার চাচাতো ভাই কাজিন, আমরা কোনো সময় চাচাতো ভাই বলি না, ওই দুই ভাই মানে অলমোস্ট 80% তারা টেনে দিছে।
আচ্ছা,
তো যতই আমি প্রাইভেটে চাকরি করি, আমার মানে এদিকে ওয়াইফের ব্যবসা বাড়েছে প্লাস এই সামাজিকতা, আমার তো পয়সার তখন একটু মানে এদিক ওদিক করতে হচ্ছে, যে তাকে হঠাৎ দরকার তাকে দিতে হচ্ছে, এদিকে বাবার চিকিৎসা তাকেও ইগনোর করতে পারছি না, তখন আমি আস্তে আস্তে মানে সংসারের দিকে টাকা পয়সা দেওয়া কমায় ফেলতে বাধ্য হলাম। বাবাকে আমরা বোম্বে চিকিৎসা করিয়েছি, মানে 5-star এই হসপিটাল জাস্ট লকে। এই চাহিদাটা যখন আমি ওইদিকে ইয়ে করছি, তখন আমার ওয়াইফ এই টোটাল আমার পিছনের যে ইয়েটা সে সেটা দেখত, তার একটা বড় ভূমিকা ছিল, নাইলে আমি আমার বাবার এইভাবে চিকিৎসা করতে পারতাম না। সংসারটাকে দেখবো না ওইদিকে দেখবো, যেহেতু আমার অবৈধ ইনকামের কোনো ইচ্ছাও ছিল না, আমি সেই সুযোগটা নিয়ে নেই, যার জন্য আমার ওই গ্রাজুয়েটলি আমি আমার যা সঞ্চয় DPS প্রভিডেন্ট ফান্ড বা অন্য অন্য লোনে ক্রেডিট কার্ডের থেকে টাকা নিয়ে আমি আস্তে আস্তে বাবার চিকিৎসার দিকে যেতে থাকলাম।
আচ্ছা আচ্ছা,
আর ও টোটাল ফ্যামিলি সাইডটা ও হাল ধরলো
ইকোনমিক্যালি ফিজিক্যালি,
হ্যাঁ
ওকে,
ওই ফেজটা সে নিল।
ফাইন, আপনার কাছে আসি আবার, তারপর
আচ্ছা আমি যখন ফিজিক্যালি আমাকে টাইম দিতে হচ্ছে ফ্যামিলিকে, তখন কিন্তু আমি বিজনেসে আর অতটা টাইম দিতে পারছি না। তখন আমার ম্যানেজার ছিল, তিনজন মহিলা, ওরাই সব করত, একজন ছিল যে ব্যাংকের লেনদেনটা সেই করত, তা ওর কাছে আমার চেক সিগনেচার করাই থাকতো, কিছু চেক থাকত। আর আমাদের যে কাপড় দিত সেই মহিলা, তার নামটাও বলতে চাচ্ছি না আমি, সে অনেক, তার হাজবেন্ড এক সময় অ্যাম্বাসেডর ছিল, পাকিস্তান গেল কাপড় আনতে, তার কাছে কিছু টাকা ছিল আমাদের, সেইটা কিছু মহিলার টাকা, কয়েকজনেরই টাকা, সে যে শেয়ার আসলো না,
পাকিস্তান চলে গিয়ে শেয়ার আসলো না। কত টাকা ছিল আপনার?
সে প্রায় 20-30 লাখের মতো,
20-30 লাখ টাকা দরকার ছিল। ওকে,
শেয়ার আসলো না, ওই টাকাটার চাপ পুরো আমার উপরই পড়লো। তা আমি তখন দেখা গেল কিছু টাকা আমাকে নিতে হয়েছে, সেটা কিভাবে, সেটা সুদে। তার মধ্যে একটা কথা বলি, ওই এলাকার এক মাস্তান আমাদের এই বিজনেসটা দেখে তার খুব ইয়ে হলো, মাস্তানরা যেভাবে চাঁদা চায়, তো আমার ম্যানেজারের কাছ থেকে একবার 10,000 টাকা নিছে, একবার একটা ডিফ্রিজ নিছে 35,000 টাকা নিয়ে গেছে। লাস্ট আমি দেখলাম যে এটা তো আমাকে সবাই বললো, ওরাও সবাই বললো যে জিডি করে ফেলো থানায়। জিডি করাতে আমার জীবনে একটা কাল হলো। জিডি করার পর সেও চ্যালেঞ্জ করলো যে আমাকে বিজনেস করতে দিবে না এবং আমাকে ধানমন্ডি ছাড়া করবে। অলরেডি এর মধ্যে ও আর একটু কথা বলি, যখন বিজনেসটা সবাই দেখলো আত্মীয় স্বজন যে আমি তাড়াতাড়ি মানে সবাই টুকটাক তখন কিছু টাকা দিল, সব, হ্যাঁ সব টাকাই আটকে গেল। তো তখন আমি সুদে কিছু টাকা নেই। এই জিনিসটা ওই লোকটা মানে আছে না, যখন প্ল্যান করে মানুষ, প্ল্যান করে কিছু করতে চায়, তখন কিন্তু দুর্বলতা খোঁজে, কোথায় আমার দুর্বল পয়েন্ট আছে সেটা খোঁজে। এর মধ্যে আমার বড় মেয়েটা A-levels কমপ্লিট করলো, কমপ্লিট করার সাথে সাথেই তার একটা প্রপোজাল আসলো, খুবই ভালো প্রপোজাল। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার বাবাও আর্মিতে ছিল ইঞ্জিনিয়ার, তা ছেলেই সরাসরি আসলো এসে প্রস্তাব দিল। তো ও খোঁজ খবর নিল, আমার শাশুড়ি তখন ছিল, বললো যে দিয়ে দাও, যেহেতু এরকম সবসময় পাওয়া যায় না তো এখন দাও, যেহেতু ওরা পড়াশোনা করাবেই। এটাও আমার জীবনে একটা কাল হয়ে গেল এই
বিয়েটা। প্রস্তাব যখন আসছে তখন আমি একা দেশে, আর ভাই বোন কেউ নাই, সব বিদেশে। তো প্রচন্ড সিদ্ধান্তহীনতায় ভুগছি, মামাদেরকে বললাম এর, ওরা দেখে এসে বললো ভালো, এখন ডিসিশন তো আমাকে নিতে হবে। তো আমি ভাইদেরকে ফোন করলাম বাইরে, তো তারা নীতির কথাই বললো যে মার কাছে পারমিশন নাও। তো মাকে বললাম মা কি করব, তো বললো যে বাবা মেয়ে বিয়ে দিতে হবে, তুমি যেটা ভালো মনে করো, তুমি তো এখানে আছো, ভালো হলে দেরি করবো না। এখন বাঙালি পরিবারের যে ট্র্যাডিশন আছে বলে খোঁজ খবর নাও, আমি এই পয়েন্টটার জন্য একটু কথা বলতে, খোঁজ খবর নাও। তার আমার স্ত্রীও বললো যে ছেলের সম্বন্ধে কি জানো, কিছুই তো জানি না, তুমি তো তোমার এখানে প্রস্তাব আসছে, আমি তো কিছু জানি না। তো ছেলে বাবা কি করে, তো বললো আর্মিতে ছিল। আমি চাই আর দরকার নাই, আমি ওদের যেখানে নক করলে পাওয়া যায়, আমি শুধু ছেলের বাড়ি কিন্তু আমি এখনো দেখি নাই, ফাইলটা দেখো যে কোনো খারাপ কিছু আছে কিনা। তো আমাদেরকে ওই সংস্থার থেকে বলা হলো যে না, আমি আর দেখার দরকার নেই, এটাই আমার জন্য সাফিসিয়েন্ট, ছেলের বাবার চাকরিজীবী, তার ফাইলে একদম নিট অ্যান্ড ক্লিন, আর আমি দেখার প্রয়োজন নেই। আমি ওকে আমার মানে জামাই দেখার পর্বটা আমি এইভাবে শেষ করেছি। অনেকে অনেক ভাবে করে কিন্তু আমি ওই লেভেলে যাই নাই,
মানে ছেলের বাবাকে দেখেছি, ছেলেকে জেনেছি, ব্যাস, দ্যাটস এনাফ। ওকে ফাইন, এর পরবর্তীতে আপনি যেটার উপরে আপনি মানে ওনাকে দায়িত্ব দিয়েছিলেন?
আচ্ছা, ওরা এনগেজমেন্ট করতে চাইলো, তো আমার শাশুড়ি বললো যে না এখন এনগেজমেন্ট করতে হয় না, দিয়ে দাও। তো আমি ডেট ডেট ফেললাম। এদিকে আমরা
ছেলের বাবার সাথে কথা হয়েছিল, ফ্যামিলির সাথে কথা হয়েছিল?
ওরা তো সবাই আসলো, বাবা মা আসলো, এসে কথা টথা বললো, ওরা ডেট দিলো। আমরা প্রথমে কলমা করে রাখি, দুই মাস পর তুলে দিই। মেয়ের বিয়েটা কেউ মেনে নিতে পারলো না,
কেন,
অনেক ভালো ছেলে এবং সে রাজপুত্র, আর অনেকের অনেক বড় বড় মেয়ে আছে, তাদের বিয়ে হচ্ছে না।
আমার
যখন প্রবলেমটা ওই লোকটা যখন ডিস্টার্ব করা শুরু
করছে,
সে আবার এই দুর্বলতাটা আমার নিল যে হ্যাঁ ঠিক আছে বিয়ে মেয়ের মেয়ে, তখন আমাকে ওই যে এই যে আমি যে ইন্টারেস্টে যে টাকাটা নিলাম এটার জন্য আমাকে প্রেশার দিল। কিরকম প্রেশার, দুইটা ওটা সিন্ডিকেট করে ফেললো, ও পিছনে আছে, সরাসরি ফেলে দিচ্ছে, ও দুইটা গ্রুপ করলো মহিলাদের, যারা একদল আসে আমাকে প্রেশার দিল যে এক ঘন্টার মধ্যে দিতে হবে, নাহলে মেয়ের শ্বশুরবাড়ি বলে দিব, এবং মেয়ের শ্বশুরবাড়ি ওই আমার পার্লারের পাশেই, জামাইকে বলে দিব। আচ্ছা, ও তখন এই টাইমের মধ্যেই ও আবার অসুস্থ হয়ে গেল, জন্ডিস ফেলো, আর
জন্ডিস
হ্যাঁ, তো জন্ডিস ছেড়ে গেল। ছেড়ে যাওয়ার পর ও যে রিজাইন দিয়ে আসলো, আমি জানিও না,
রিজাইন দিল, আপনি জানেনও না,
হ্যাঁ, যে ওইখান থেকে যে সেকেন্ড ম্যান সে আমাকে ফোন করলো যে ভাবি চিন্তা করেন না, স্যারের শরীর তো ভালো না বেশি, এই জন্য আমার আর এটা নিয়ে কোনো হেডেক নাই।
সামাজিক ভাবেও তিনি হেয় প্রতিপন্ন হতে পারেন যে কোনো মুহূর্তে, বড় মেয়ের যিনি যেটা সম্বন্ধ করছেন সেখানে একটা গলযোগ তৈরি হতে পারে, যারা শত্রু রয়েছেন পারিবারিক ভাবে হোক বা অন্যান্য জায়গাগুলোতে হোক, হেনস্থার মুখোমুখি তাকে করতে পারেন, কারণ তিনি প্রচুর টাকা সুদের উপরে নিয়েছেন তার বিজনেসটাকে ঠেকানোর জন্য, এবং সেই থেকে তিনি একটা অসামাজিকতার মধ্যে পড়তে পারেন। হাজবেন্ড অসুস্থ এবং আরেকটা বড় ধরনের চাপে, সে যাই হোক না কেন, যে আর্ন সেটা ফ্যামিলিতে আসুক আর না আসুক, তিনি যে কিছু একটা করছেন সেই জায়গাটিতে তিনি একটা ইস্তফা দিয়ে দিয়েছেন, এবং সেই সময়টিতে তিনি একটি বেসরকারি ব্যাংকের, খুবই পপুলার একটা ব্যাংক, সেই প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমি যদি ভুল না করে থাকি, ঠিক বলেছি আমি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। আপনি কেন ইস্তফা দিলেন?
আমি হঠাৎ করে জন্ডিসে আক্রান্ত হই, এবং তৃতীয় দিন আমার জন্ডিস বিলিরুবিনের মাত্রা 26, যেটা 7-8 লোকে হয়, এই অবস্থায় আমাকে হসপিটালে থাকতে হলো কন্টিনিউসলি 2 মাস। প্রথম 1 মাসে আমার, আমি একটু হাই ওয়েট ছিলাম, খাওয়া দাওয়া একটু ইয়ে দেখে আমার ওয়েট ছিল 98, ফার্স্ট 30 ডেজই আমি 30 কেজি ওয়েট লস করলাম, 30 কেজি
মাই গডনেস।
নেক্সট মান্থে যখন আর ইমপ্রুভ করছে না, আবার ভাইরা আমাকে প্রেশার দিচ্ছে বাসায় যাওয়া যাবে না, বাসায় গেলে কমফোর্ট হবে, রেস্ট হবে না, হসপিটালে থাকলে রেস্ট হবে কমফোর্ট হবে না, এই কনসেপ্টে বললো তোমার দরকার রেস্ট কমফোর্ট না, সো ইউ হ্যাভ টু স্টে ইন হসপিটাল। তো এই যে শরীরের উপরে যে ঢকুল গেল, তার আগে আমার একটা সমস্যা ছিল কানে, আমার কানে হেয়ারিং প্রবলেম আছে, আমার দুইবার অপারেশন করতে হয়েছে, বড় অপারেশন ইন্ডিয়া, সেটা কানের অপারেশনটা অনেক সময় লাগে, এটা মাথা ঘুরায় অনেক দিন ধরে এটা চলে, তারপর পরিজন্ডিজে পড়লাম, যে ঢকলটা শরীরের উপরে আসলো এটা আমি নিতে পারছিলাম না, আমি এটা যদি তাদেরকে শেয়ার করি তারা আরো টেনশনে চলে যাবে, আমি ওইটা আমার হয়তো বোকামি বা আমি তাদেরকে কোনো প্রেশারে দিতে চাই নাই যে ছাড়বো, ডেলি আছে বলবে না ছাড়ো না, আমার শরীরে টানছে না, আমি প্রফেশনাল লোক, যে টাইম বাউন্ড সার্ভিস, যে টার্গেট ওরিয়েন্টেড সার্ভিস আমি দিতে পারছি না, তখন আমার ক্যারিয়ার বাধাগ্রস্ত হবে বা আমি ব্লক হয়ে যেতে পারি, এই সম্মান বোধটা তখন আমার কাজ করলো যে এই যে সুনাম নিয়ে এত দূর আসছি সেখান থেকে আবার দুর্নামের ভাগে আমি হতে রাজি না।
ওকে,
তো আমার ওয়াইফ যেহেতু ব্যবসা করছে তো আলহামদুলিল্লাহ আমিও এসে এখানে
জীবনের গল্প এখানে শেষ নয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয় এর পরবর্তীতে বাকি আছে, সঙ্গে যারা আছেন তাদেরকে আরো একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। বিশেষভাবে আহ্বান আজকে যে হ্যালো 8920 শেষে গিয়ে আপনার প্রতি, আপনাদের প্রতি একটি বিশেষ আহ্বান থাকবে এবং আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে আজকে থাকবেন। যে মানুষ দুজন এখানে এসছেন আজকের হ্যালো 8920 150তম পর্বে, তারা সমাজের উচ্চতলার মানুষ এবং কত উচ্চতলার মানুষ কি তাদের আত্মীয় পরিচয়, তারা তাদের কথাবার্তায় যে কথাগুলো বলছে সেখানেই আপনারা কিছুটা হলো বুঝতে পারছেন। এই জীবনের গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক বড় একটা লেসন আমরা আজকে আমাদের হ্যালো 8920 লিসেনারদেরকে দিতে পারবো এবং আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র 4 মিনিট পর আবারও ফিরে আসবো, আর এই ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়কে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। 4 মিনিট পরেই ফিরে আসছে
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আমি আরজি কিবিয়া রয়েছে আপনার সঙ্গে, আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ রয়েছে, লোবান রয়েছে, আর হ্যালো 8920 150তম পর্ব আপনারা শুনছেন। স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই লাখো শ্রোতাকে যারা ভালোবেসেছেন এতদিন যাবৎ আমাদের এই অনুষ্ঠানটিকে এত দূর এগিয়ে নিয়ে এসছেন এবং আপনাদের এই ভালোবাসা আমাদেরকে আরো 150তম এপিসোড জন্ম দেওয়ার সুযোগ দিক। আপনাদের এই অনুষ্ঠান, লাখ লাখ মানুষ এখানে পার্টিসিপেট করেন, এই অর্থে যে তারা শোনেন এবং তাদের জীবনের গল্প বলার জন্য এখানে আকৃতি করেন। যারা জীবনের গল্প বলতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282, আমি আবারও বলছি 0961389282, এছাড়া আরো একটি নাম্বার রয়েছে 9115668, আরো একবার বলছি 9115668। চাইলে ফেসবুকেও চলে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আরো একবার বলছি facebook.com/hello8920, ওখানে যাওয়ার পর আপনি অবশ্যই লাইক দিয়ে দেবেন। পেজটি আছে আরজি কিব্রিয়া নামে এবং 11 লাখের উপরে রয়েছে আমাদের এখানে মেম্বার, কমিউনিটি মেম্বার আমরা বলে থাকি, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি আবারও গল্পে।
Close up presents Hello 8920, Close up, the closer the better.
জি, যেখানটাতে আপনি বোধহয় শেষের দিকে একটু আরো কিছু বলতে চাচ্ছিলেন, লাইক এই কারণে আপনি সিদ্ধান্ত নিলেন যে কোনোভাবেই আপনার ফ্যামিলিকে আপনি জানাবেন না এবং না জানিয়ে আপনি রিজাইন করে দেবেন, এবং রিজাইন করার পরে যদি জানে তখন তার প্রেশার বা চাপ দেওয়ার কোনো কিছু থাকবে না,
থাকবে না।
এই ফাঁকে আপনার স্ত্রী যে এত বড় একটা অঙ্ক লসের মুখে পড়েছে এবং এত টাকা যে সুদে সে নিয়েছে, আপনি একটু আমাকে বলবেন রুমা কত টাকা আপনি সুদের উপর নিয়েছিলেন?
আমার একসাথে কিন্তু দেওয়া হয়, আমি বলি আমাকে কেউ 5 লাখ টাকা একসাথে দেয়নি, 1 লাখ টাকা দিছে, 20,000 টাকা রেখে দিছে, 15-20 লাখের মতো,
15-20 এর মতো আপনার আত্মীয় স্বজন ছিল?
আত্মীয়-স্বজন তাকে নিষেধ করছে বলো না, তারা যে ইন্টারেস্টে খাটাচ্ছে তারা ছোট হয়ে যাবে।
না না, আমি বলতে চাচ্ছি যে যখন আপনি চাকরিটা ছাড়ার সিদ্ধান্ত নিলেন সেই সময় যে আপনার স্ত্রী এত বড় একটা অঙ্ক ধরা খেলেন, ধরা খাওয়াই বলবো আমি, লসের মুখে পড়লেন, যে ওনার সাথে দুই নম্বরই করে যে টাকাটা মেরে দিলেন একজন, সেটা কি আপনি জানতেন?
টাকাটা যে নিয়ে চলে গেছে ওটা জানি না, তবে যে তার এই যে কিছু টাকা দিতে হচ্ছে যে ব্যবসায় লস করছি ওইভাবে সে আমাকে দিছে, কারণ ও সবসময় আমি যাতে লোডে না পড়ি সে এই জন্য আমাকে সবসময় প্রেশারটা
টেনশন ফ্রি রাখার জন্য আপনাকে বলেনি, মূলত ব্যাপারটা এটাই।
কিছু বলছে যে হ্যাঁ আমার কিছু টাকা সুদে নিতে হচ্ছে আমি নিয়ে এইভাবে দিচ্ছি, কিন্তু আমাকে রিলিফ দিত সবসময়, কোনো সময় কোনো প্রবলেমে আসতে সেই মানে দেখা যায় যে পরিবারের পুরুষের ভূমিকা যেমন সে আগে যেত, তুমি থাকো আমি দেখছি, তুমি টেনশন নিতে পারবা না কারণ সারা জীবন চাকরি করে আসছো, এই এইদিকের এইগুলি বুঝো না, এটা তার বড়
আপনাকে টেনশন রিলিফ রাখার জন্য সে এটা বলেনি। আপনার দিক থেকে আসলে ব্যাপারটা এরকমই ছিল?
হুম এরকমই ছিল,
যে এই সময়টাতে সে অসুস্থ তাকে যদি আমরা কিছু চাপ দিয়ে দিই
অসুস্থ, হ্যাঁ ওকে তো আরো তো দিতেও পারবে না।
কিন্তু আপনার জন্য তো একটা বহুমুখী চাপ হয়ে গেল না, একটা হচ্ছে ফ্যামিলির লোকজন এসে এক ঘন্টার মধ্যে দিতে বলছে, এদিক থেকে হাজবেন্ড এসে বলছে
টাকা, সেই চাপে আমার কি হলো দেখেন
জি
আমি জানি ও টাকাটা তো আমাকে দিবেই এবং পরবর্তীতে সে আমাকে 6-7 লাখ টাকা পাঠাইছে ওই মহিলা। এদিকে যে এইসব তোলপাড় হয়ে গেছে মানে সবাই তো এই সুযোগটা সবাই নিয়ে নিছে এতদিন, যে ওই যে ছোট্টবেলা ক্লাস 3 থেকে যে জিনিসগুলো ছিল মানুষের মনে তারা সবাই খুব মজা পাইলো এবং সবাই এক হয়ে গেল, এক হয়ে যে দুইটা ফ্যামিলিকে এটা ও বলতে পারবে ভালো, এটা সেই সময়টা আমি স্টক করলাম।
কি হলো ঘটনাটা আপনার মুখ থেকে শুনি।
হ্যাঁ আমি যে কি জানি না, তারা বলো তো মিথ্যা হবে, আমাকে বলছে কিছু কারণ লোড না দেওয়ার জন্য বলছে, কিন্তু ওর পরে যে চাপটা ছিল সে চাপটা সে আর নিতে রাখতে পারে নাই, সে ব্রেকডাউন করলো, তাকে ডাক্তার ঘুমের ওষুধ খাওয়া মানে প্রেশার 160 তখন পার্লারে যায় না, তখন আমি টের পাইলাম যে এই অবস্থা, তখন পার্লারে যেহেতু যাচ্ছে না বাসায় তখন লোকজন খুঁজতে আসলো, তারপরে বলবো যে আমার ওয়াইফের যেটা ঘুম ওই অবস্থায় কিন্তু বললো ভাইকে কিছু বলো না তোমরা আমার এখানে আসো, ওই ঘরের ভিতরে বসে সে কিন্তু লোড আমাকে দেয়নি, ওদেরকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে, এখন বাসায় আসা শুরু হলেই তাদেরকে সাহসটা বেড়ে গেছে অনেক, এদের অ্যাক্সেস আছে।
ওকে
ওর দুর্বলতাই ওর জন্য কাল হয়েছে, ও মানে এত বেশি আমাকে পছন্দ করত মানে একটা টোকা লাগুক সে চাইতো না, আমি স্বামী হলো সে আমাকে শেল্টারে রাখার চেষ্টা করতো যে তোমার অপমান আমি নিতে পারবো না, ও ওইটা ট্যাকেল দিতে সাহস করছিল যে পারবো কিন্তু সে পারে নাই, কারণ পিছনে যে ভূমিকা যাদের ছিল তারা সিন্ডিকেট করা, যেভাবে আমি বললাম যে আমি সংস্থাগুলির নাম বলবো না, আমি তাদেরকে দিয়ে পরে দেখিয়েছি, তারা বললো যে একটা সিন্ডিকেট ক্রিয়েট হয়েছে টাকা দিয়ে মারা গেছে যে 20 লাখ না 25 লাখ, এই মহিলা 3 কোটি টাকা নিছে বাংলাদেশ থেকে, 3 কোটি টাকা নিয়েছে, 5 লাখ কি 7 লাখ টাকার মাল ধরাই দিছে পুলিশ দিয়া, সাংবাদিকদের দিয়ে পত্রিকায় প্রকাশ করেছে 3 কোটি, বোলা জায়েজ করে নিল যে আমার মাল সব ধরা পড়ছে, তারপরে সে দেশ ছেড়ে চলে গেল।
উনি কে ছিলেন বেসিক্যালি, জাস্ট আমরা পুরো পরিচয়টা জানতে চাচ্ছি না, ওনার হাজবেন্ড কি করতো বা উনি আসলে, আপনি বোধহয় অ্যাম্বাসেডর বা কিছু একটা বলছিলেন একটু আগে,
বিজনেসই করতো বুটিকসই করতো।
ওকে এন্ড শি ইজ রিয়েলি বিজনেস লেডি।
হ্যাঁ
ওকে, তাহলে মানে লোকজন চিনবে তাকে আলটিমেটলি।
হ্যাঁ হ্যাঁ, আমি স্টক করলাম যখন, তখন তো বাসায় যখন আসা শুরু হলো ও তখন ফেস করলো আমার ভাইরা টাকা দিয়ে দিছে যে যার মতো ইচ্ছা মতো দিছে, মানে কেউ কিছু দেখেনি, কোন প্রমাণ দেখেনি বা তোমার কাছে কি প্রমাণ আছে দিছো না না দিছো, যে যা বলছে 1 লাখ 1 লাখ 30 নিছে, 2 লাখ নিছে, 5 লাখ নিছে, ইচ্ছা মতো নিছে। তারপরে এদিকে হলো ভাইয়ের বউরা জানলো তাদেরও সমস্যা হয়ে গেল, আর একদিন ঈদের দিন আমার ওইখানে আমার আন্ডারে কিছুদিন কাজ করছে সে তার বয়ফ্রেন্ড নিয়ে আসলো, নিয়ে এসে সে মহিলা ঈদের দিন বলতে অবশ্য নিষেধ করছে, তো বলি অস্ত্র ঠেকায় সে বলল যে 10 লাখ টাকা পাই 10 লাখ টাকা দিতে হবে,
মানে আপনাকে অস্ত্র ঠেকে বলল, তাই না?
আমি তো পুরো তখন
তাকে অস্ত্র ঠেকেছে সে, মানে আপনাকে অস্ত্র ঠেকেছে, কি কাহিনীটা কি ছিল আপনি আমাকে একটু সামারিটা বলুন।
পাওনা দাদা তো টাকার চাপ দিবে এটা স্বাভাবিক, একে আমি চিনো না, ওই মেয়েটা যার ম্যানেজার ছিল তার বয়ফ্রেন্ড কে নিয়ে ঈদের দিন ড্রিঙ্ক ট্রিঙ্ক করে বাসায় চলে আসলো, একটা বিরাট সিন ক্রিয়েট, এখন আমরা তো ভিকটিম, আমরা যতই বুঝাইতে চেষ্টা করি তারা তো মানবে না, তারা তো প্রেশার ক্রিয়েট করতেছে, তখন আমি ওর ভাইকে ডাকলাম, তো কথা হলো 10 লাখ টাকার চেক দিতে হবে, টাকা পাবে 5 লাখ, 10 লাখ টাকা চেক দিতে হবে সুদের, 5 লাখ হলে সে ওই 10 লাখ টাকা ফেরত দিবে। কিন্তু যদি আমরা না দিই তাহলে ওই জন্য ওটা প্রমাণস্বরূপ সে রেখে দিবে, নাহলে মানবে না। তখন আমার ওয়াইফের ভাই বললো যে তুমি দিয়ে দাও চেক। তার আগে কিন্তু আমার কোনো চেকের ব্যাপার ছিল না, যতটুক চেক তার ওখান থেকে আরো কিছু ওর কাছে শুনতে হবে যে পার্লার থেকে কিভাবে নিল। তো আমি তখন মানে ঈদের দিন আমার বাচ্চা ভয় কানতেছে, বাচ্চার মধ্যে হলুদ চুল মদ খায় মাতাল যা বলে যে সমস্ত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, তো বলার পরেও আমি বললাম ভাই আমি কি দিব, তো বললো ঠিক আছে দাও। তো 1,80,000 টাকা তাকে মানে 5 লাখ 10 লাখ টাকা চেক দিলাম, দেওয়ার পরে একসাথে টাকা পাইনি, 1,80,000 দিলাম আমার অ্যাকাউন্টে চেখে সে নিয়ে নিল, তুলে নিয়ে বললো আমি বললাম ওইটা ফেরত দেন, বলে 20,000 বাকি আছে, 20,000 টাকা আপনি যখন দিবেন তখন ওই 5 লাখও দিবে, এই 5 লাখও ফেরত দিব, পাশে কেউ নাই, পাশে কেউ নাই। সেটা আমার ওয়াইফ বলবে কি কারণে, মানে আরো তো সিনারিও আছে।
আমি একটা যেটা বুঝতে পারছি যে টাকার অঙ্কে এখানে সব দিক থেকে জটিলতা তৈরি হয়েছে, এবং আপনারা যখন ভিকটিম হয়ে গেছেন তখন আলটিমেটলি যে পেত সে পেতই, আর যে পেত না সেও পাচ্ছে আপনাদের কাছ থেকে, এরকম একটা ব্যাপার।
মানে একজন পাঁচজনকে নিয়ে আসলো,
রাইট,
এবং উপরে যে ছিল যে আমার দুলা ভাই তার মুখের কথা কিন্তু বিরাট একটা ব্যাপার ছিল যে তার অ্যাপার্টমেন্ট, সে যদি ডেকে বলে যে না ঠিক আছে আমি শুনি কি প্রবলেম, কি আসলে প্রবলেম একটা হয়ে গেছে,
আমার
ভাই আসছে, সে আমার মেজ ভাই, বিশেষ করে আমার আরেক ভাই যে ব্যাংকে চাকরি করে সেও বেশ কিছু টাকা দিছে, মানে সবই সুদ, সুদ হিসাবেই নিছে, তো না কোনো আসল না, কোনো ডকুমেন্টস ফেরত দেয়নি কিছু না, লাস্টের দিকেও কিছু স্ট্যাম্প ছিল কিন্তু সেগুলো আমাদের বাসায় লাস্টের দিকে লুটপাট হয়ে গেল। কিভাবে লুটপাট হলো আমি বলি, এইবার হুমকি দিল বড় মেয়ে তো গেছেই, বড় মেয়ের জন্য ঢোকা হলো শুধু, এইবার হুমকি দিল ছোটটাকে নিয়ে যাবে, ছোটটা তো এই 5-6 বছরে নষ্ট হয়ে গেছে চেহারা।
আমি একটু বাইরে বাইরে একটু জানতে চাই যে বড় মেয়ের কি বিয়ে হয়ে গেল?
হ্যাঁ বিয়ে হয়ে গেল।
বিয়ের পরে জামাই কি জানতে পারলো যে?
হ্যাঁ জামাই জানতে পারলো।
জানার পরে সে কিভাবে টাকা বলবো, সেই ব্যক্তি সেটা কিভাবে নিল?
না ও খুবই ভালো ছেলে এবং ওর ফ্যামিলি আমাকে অনেক বড় সাপোর্ট দিছে,
দ্যাটস রিয়েলি অসম।
হ্যাঁ এবং ওকে এরকমও বলে যে আমাদের কাছ থেকে টাকা নিয়ে তোমার ফ্ল্যাট কিনে দিছে, টাকা হলো 10 লাখ টাকা, সেই টাকাকে বানায় ফেলছে 1 কোটি টাকা পায়, এবং মুখে মুখে রটায় দিল রুমা চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, কানাডা চলে যাচ্ছে, এবং আত্মীয় স্বজন সবাই তখন এই যে আমি যে একটা মানে ফেরেস্তার থেকে একদম ডাস্টবিন হয়ে গেলাম, তাদের যত কলঙ্ক সব আমার মধ্যে।
এখানে ভুল যদি একটু একটু পয়েন্ট করি, ভুল যদি কোনো কিছু আপনি আপনার জায়গা থেকে ফিল করেন যে আপনার যখন আপনি কারোর কাছ থেকে ধার করছেন, লাইক 5 টাকা নেন 10 টাকা নেন, এটা একটা ডকুমেন্টস তো থাকা উচিত ছিল, এই ডকুমেন্টসটা কি আপনার কাছে ছিল না?
ছিল তো, আমার তো লুটপাট হয়ে গেছে, আমি যখন স্টক করলাম না তখন তো পার্লার ভাঙচুর করে ওইখান থেকে সব নিয়ে গেছে।
কে নিয়েছে এগুলো?
ওই যে যার কথা বললাম,
ও মাস্টার যিনি আপনাদের, না নাম বলা দরকার নাই, আপনাদেরকে যে এলাকার যে মাস্টার হুকি দিয়েছিল সেই আলটিমেটলি কাজটা করে,
সাথে যে মহিলারা আছে তারাও সাথে ছিল, এবং আর কে ছিল আমি বলতে পারবো না। আত্মীয় স্বজনের মধ্যে যেটা আমি সবসময় মনে করি ভিতর থেকে যে কাজটা করছে, যে কথাগুলো আমাকে ডুবাইছে, সেটা হলো আমার যে ভাইয়ের মেয়েটা, যে আমি যাকে নিয়ে আসছিলাম খুলনা থেকে, যাকে মানে আমি বিয়ে, তার কিন্তু ভালো বিয়ে হয়েছে, কিন্তু জেলাসটা তার আমার সাথে ছিল না, আমার মেয়ের সাথে। ও মনে করলো কি ওর বেশি ভালো বিয়ে হয়েছে, কিন্তু ওর হাজবেন্ড ভালো চাকরি করে, ব্যাংকে চাকরি করে, ধানমন্ডিতে 5 তলা বাড়ি, কিন্তু ও অপপ্রচার ও শুরু করলো, প্লাস আমার শ্বশুর বাড়ি, আমার দেবর, আমার ভাসুর সবাই একসাথে, আমি আমি ভিকটিম হয়ে গেলাম, এবং তারা যা খুশি তাই বলা শুরু করলো।
আমি কমেন্ট করবো না ঘটনাতে, আমি যাবো, আমার এই ধরনের মন্তব্য করাটা আপনার কাছে কেমন লাগবে জানি না। আপনি হিন্দি সিরিয়াল দেখেন? হিন্দি সিরিয়াল দেখেন?
না আমি কোনোদিন দেখতাম না, আমি কোনোদিন দেখতাম না। আমি বলি ঘটনাটা, আমার শাশুড়ি দেখতো সাজরি কাবি বহুতি, আমি জীবনে যা যা চিন্তা করছি সব আমার জীবনে ঘটে গেছে, তা আমার বলতো কি দেখো খুব সুন্দর, তা আমি দেখে ভাবতাম কি এটা কি কখনো হয়, আত্মীয় স্বজন এরকম করতে পারে, ভাই বোন এরকম করতে পারে? তো আমার এই যখন এরা আসা শুরু করলো, উপরেও চলে যেত, আমার বোনের বাসায় চলে যেত, ওরা ওদের সেভ করার জন্য ওরা উল্টা বলে দিত কি হ্যাঁ আমাদের কাছে 1 বছর আমরা আবার ভাড়া দিতে পারতেছিলাম না, যেহেতু বোন, ওরা শুরু করলো যে আমরাই তো পাই ওদের কাছে, এটা আমার জন্য আরো কাল হলো।
মানে আলটিমেটলি আমার কাছে যেটা বলছিলাম যে হিন্দি সিরিয়ালে এই ধরনের ঘটনা ঘটে, এবং দ্যাট কাইন্ড অফ কমপ্লেক্সিটি আপনার লাইফে ঘটে যাচ্ছে চতুর্পাশ থেকে, মানে মানে কত ক্যারেক্টার। আচ্ছা আপনি যেটা কোন একটা ঘটনার কথা বলতে যাচ্ছিলেন,
আমি এই ঘটনার সময় মানে এরকম প্রবলেম, তার মধ্যে একদিন আমি বনানীতে গেলাম আমার দেবরের বাসায়, আমার শাশুড়িকে বললাম মা এই অবস্থা খুব খারাপ অবস্থা, তো আমার শাশুড়ি তখন করলো কি আমার হাতে দুইটা চুরি ছিল, চুড়িটা খুলে দিয়ে বললো কি বৌমা এই দুটো তুমি নাও, আর আমাকে দেখে ওর আবার ওই যে ভাইয়ের বউটা সে খুবই অন্য টাইপের, সে কোনো গেস্ট টেস্ট অ্যালাউ করে না কিছু না, আমাকে দেখে ও চলে গেছে বাইরে। তখন আমার শাশুড়ি বললো কি এই দুটো তুমি নাও, আর আমার আরো অনামেস আছে ওর কাছে রাখা, তা ও আসলে আমি দিব। তখন আমি বলছি কি না মা দরকার নাই আমি এটাই নিই, সাথে সাথে ওকে ওইখান থেকেই ফোন করছি, মা এটা দিতে চাচ্ছে আমি কি নিবো, তাও বলছে যে হ্যাঁ নাও, এনে আমি ওটা বন্ধক দিয়ে টাকা দিলাম, আমি জানি টাকা পাবো, টাকা পেয়ে তাকে দিল দিব। এই কথাটা কিভাবে প্রচার করলো যে আমি আমার শাশুড়িকে ধরে শোয়ায় জোর করে হাত থেকে চুরি খুলে নিয়ে আসছি।
সো স্যাড
তো দেখো
কমনলি যদি বলি যে যারা এই কাজগুলো করছে তার তো আপনার সবাই পরিবারের মেম্বার।
হ্যাঁ হ্যাঁ, আর এটা এস্টাবলিশ এজন্য মানুষ রিসিভ করলো কেন, কারণ ওরা আমাকে সবাই মনে করলো এরা এরা কি রুমার সম্পর্কে বলতে পারে, ঠিক না? এটা হয় না জিনিসটা, এটা হয় না, এরা যেটা বলবে সেটাই তো সত্য,
সেটাই তো সত্য, রাইট?
ওদের বোন বোনের জামাই অসুস্থ, তার প্রবলেম, তার বোনের কাছ থেকে গয়না নিয়েছে, গয়না নিয়ে সে কি চালায় দিল, শাশুড়ি গয়না খোঁজে তখন চালায় দিল কি রুমা ভাবির প্রবলেম, তো ওনাকে দিছি। বাস তারা বিশ্বাস করলো যেহেতু রুমাকে ওরা অনেক ভালোবাসে দিছে, কিন্তু দিছে কিন্তু তার বোনকে, আমার নাম চালায় দিল। এরকম ঘটনাগুলি এইভাবে হতে থাকলো। তার মধ্যে ছোট মেয়েকে এবার শুরু হলো, ছোট মেয়ের উপরে ছোট মেয়ে তুলে নিয়ে যাবে,
মানে এই এই মাস্তান এখনো হুমকি দিয়ে যাচ্ছে।
এবার মহিলারা মাস্তান তো দিছে না, পাশে একটা মহিলা 20,000 টাকা পায়, ঠিক আছে, সে বাসায় আসলো, আমি কি কোনো এখানে সে যেটা বলছে বলতে পারবো?
জি প্লিজ, জি প্লিজ।
সে এসে সোজা বললো টাকা দে, 25,000 দিবি, 20,000 টাকায় আরো 25,000 টাকা মানে 45,000 টাকা দিবি, এখনই দিবি। আমার কিন্তু তখন আমার 3 মাসের আমি অনেক কিছু বলতে পারবো না, মানে এখন আমি মনে করি আমার গা একদম হিম হয়ে যায়, এখন কিন্তু আমি অসুস্থ, তখন আমি অসুস্থ ছিলাম না, তখন আমি একটা আমাকে মনে হলো কি আমাকে হিপনোটাইজ করে ফেলছিল, এখন তো দিতে পারবো না। সে বললো যে তোর ছোট মেয়ে আছে না, বলে তোর মেয়েকে এখন নিবো, দারোয়ানের কাছে নিয়ে যাবো, নিয়ে তোর মেয়ের বুকে হাত দেবো।
ও মাই গড,
তার ধানমন্ডিতে ফ্ল্যাট, তার হাজবেন্ড ইঞ্জিনিয়ার, সেই মহিলা আমাকে এই কথা বলে। একদিন আমি স্কুল থেকে ওই বড় মেয়ের বাসায় নিয়ে যেত, ও তখন মনে হয় সিক্সে পড়ে, রাত্রেবেলা ফোন দিস আম্মু আমি এখানে কেন, ও তখনও আমার হাতে ঘুমায়, তখনও আমার হাতে ঘুমায়। তো আমি কোথায় তুমি, বলে কি আমি তো খুলনায়, আমি তো খুলনা। তো আমি তুমি খুলনায় কে নিয়ে গেছো, বলে পাপা নিয়ে আসছে। তো আমি তাহলে এতক্ষণ পরে ফোন দিলা কেন, বলে কি পাপা আমাকে ঘুমের ওষুধ খাওয়ায় তারপরে নিয়ে আসছে। আমি তো একদম দিশেহারা, আমি ওকে ফোন দিলাম কি ব্যাপার তুমি ওকে নিয়ে গেছো। ও তার আগে ঘটনা বলি, ওই ওই যারা টাকা নিয়ে গেল ওই যে 5,00,000 টাকা, পরে আবার আমি 12,000 টাকা দিলাম, মাত্র 8,000 টাকা পায়, সে 8,000 টাকা সে 5,00,000 টাকা কেস দিয়ে দিল। তো ওরা করলো কি রাত একদিন 3টার সময় আসছে ওর সেই বয়ফ্রেন্ড নিয়ে আর কোন এক দলের নেতা টেকসিপোলা, এসে আমি কাজের লোক আর মেয়েটা আমার বাচ্চা মেয়েটা ওকে খোঁজে ও কোথায়। তাই ও তো নাই বাসায়, আমি উপরে তাতেই উপরে চলে গেলাম, কি করবো আমি তার দিশা পাই না, আমার বাচ্চা ঘরে উপরে গেলাম যে আমার বোনের জামাইকে ডাকলাম, দেখি যে আমার বোন কাঁদতেছে এবং ছেলের বউ, এই ছেলের বউটাকে আমি বিয়ে ঠিক করে দিই। তো এই ছেলের বউ আর তার হাজবেন্ড সে দুজনে বকতেছে আমার বোনকে, আমার ব্যাপার নিয়ে আমি বুঝছি। তারপরে আমি আমাদের ওকে বললাম যে আপনি একটু নিচে আসবেন, আমার তো এরকম ও তো নাই, ওদের একটু বলেন কালকে সকালে আসুক, ও আসলে আসুক। মানে বলে না আমি যাবো না। তারপর আমি অনেক রিকোয়েস্ট করার পর সে আসলো, ওরা চলে গেল। ও যখন মেয়ে নিয়ে গেছে তখন ও বললো কি মেয়ে নিতে গেলে আসতে হবে, তখন আমি একদম শূন্য এবং দেয়া টেয়া সব শেষ।
আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাদেরকে, মেয়ে নিতে গেলে আসতে হবে মানে মেয়ে তো বাবা নিয়ে গেছে, নিতে গেলে আসতে হবে মানে ঠিক বুঝতে
আমি নিতে যাব, তাই ওকে তো তখন আলাদা করে ফেলছে, মানে ও পুরো মানসিক ভাবে মানে ওকেও সরায় ফেলছে।
বাই দ্য ওয়ে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ডিসগাইড করে ফেলেছে আপনার কাছ থেকে,
আমার কাছ,
ওনার ফ্যামিলি,
ওনার ফ্যামিলি,
আপনার কাছ থেকে,
এবং দুই ফ্যামিলিকে এটা
বলা। ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, আমি আবার একটু সামআপ করতে চাই আপনাদেরকে। গল্পটা আসলে যেভাবে এগোচ্ছে একটা শান্ত নদীর স্রোতের মতো, বাট দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং স্টোরি। যেটা হচ্ছে বিজনেস এ লস, একটা সময় কিন্তু প্রচুর প্রচুর অ্যামাউন্ট অফ মানি যেটা তারা তাদের বিজনেসে ইনকাম করছিল সেই সময়টাতে, দুটো পয়েন্ট, একটা হচ্ছে যে মোর্শেদ নামের যিনি আছেন রুমার হাজবেন্ড, তার বাবার ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি তার জায়গাটা থেকে গিয়েছে, এবং একই সাথে একটা বড় অঙ্কের টাকা, প্রায় 30-40 লাখের মতো টাকা বা তারও বেশি টাকাটা কিন্তু তিনি বিজনেসে, মানে রুমা বিজনেসে ধরা গিয়েছেন। এই টাকাটাকে কভার করতে গিয়ে তিনি বিভিন্ন জায়গা থেকে হাত পেতে বড় অঙ্কের সুদে বিভিন্ন জায়গা থেকে লোন নিয়েছেন, এবং যেসব মানুষদের কাছ থেকে তিনি লোন নিয়েছেন সেই জায়গাগুলো কোনো না কোনোভাবে করাপ্টেড ছিল, তারা তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছে উইদিন আ ভেরি শর্ট টাইম, এবং সেটার ধকল সে নিতে পারেনি, পারিবারিকভাবে হেনস্থার শিকার হচ্ছে, প্রথম ধকলটা গিয়েছে বড় মেয়ের উপর দিয়ে, দ্বিতীয় ধকল তার নিজের উপর দিয়ে শারীরিক অসুস্থতা, এবং তৃতীয় ধকল সবচেয়ে বড় ধকল যেটা, সেটা হচ্ছে তার হাজবেন্ডকে তার কাছ থেকে সরিয়ে ফেলা, এবং সে কাজটা কিভাবে হয়েছে সেটা আমরা তার কাছ থেকে শুনবো। বলুন
স্যার, আগের কিছু ঘটনা তার কাছ থেকে শুনবেন। মানে আমার বাস পার্লার লুট হলো, বাসার থেকে জিনিসপত্র পাওনা দ্বারা নিয়ে যেতে থাকলো এক এক পর এক, ফ্রিজ টিভি
নিজেরা নিজেরা এসে নিয়ে যাচ্ছিল।
হ্যাঁ, যে যার মতো, আমি কথা বলতে পারছি না, বলে 30 লাখ টাকা পাবো এই চেক, কিছু বলার নাই। আর আমরা যেহেতু ভিকটিম, আমাদের কাছে চাপ দিচ্ছে, আমার পাশে কেউ দাঁড়ায় নাই, এদিকে বাচ্চা কাঁদতেছে, ওদিকে মা অসুস্থ। এক পর্যায়ে আমি খুব ইনসিকিউর ফিল করা শুরু করলাম। আমি মেয়েকে নিয়ে গেলাম, তার আগের দিন আমাদের ঘরে একটা চাদর একটা সোফার কুশন, এই আমরা রাত্রে শুয়েছি, আর সবকিছুই মানে গ্যাসের চুলা পর্যন্ত নিয়ে গেল। এটা আপনি বললেন, বললে বলবেন যে এটা কিভাবে হয় ধানমন্ডির মতো জায়গায় যেখানে লোকে যাইতে গেলে সাহস পায় না। তারা যখন বুঝলো যে আমরা দুর্বল, আমাদের পাশে কেউ নাই, এবং তারা অনেক দূরদর্শী, তারা আমার দারোয়ানকে প্রচুর পয়সা দিল। আমরা এই হ্যাসেল অ্যাভয়েড করার জন্য মাঝে মাঝে সকালবেলায় ভোরে বেরোয় চলে যেতাম, যে রাত্রে 10টার পরে ফিরবো, কোথাও যে বসে রয়েছি দুজন বাচ্চা নিয়ে, মেয়ের বাসায় পাঠা দিয়ে আমরা বসে রয়েছি। আমরা 10টায় ঢুকছি, 10টা 5 মিনিটে এসে হাজির অর্ণদার, সকালে বেরোছেন আর আসেন না, এত রাত্রে আসেন, আমরা কি খবর রাখি না। এদিকে ক্রমাগত হুমকি, তো লাস্ট অবস্থায় এত চাপ এত হুমকি, বাসায় দেখলাম যে আমাদের মুভমেন্টও তারা ফলো করতেছে। তখন আমি মানসিক ভাবে তখন সুস্থ থাকার কথা না, ভাইদেরকে বললাম যে আমি খুব ইনসিকিউর, বাচ্চাটাও ইনসিকিউর, আর তার সম্বন্ধে তো তারা নেগেটিভ অ্যাটিটিউড ওটা বলে নাই। হ্যাঁ, এই নেগেটিভ অ্যাটিটিউড থাকার পরেও বললো তাহলে তুমি এক কাজ করো, আমরা গাড়ি ছাড়ি দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। বাচ্চাটারে দেখলাম যে বাচ্চা বললে তো যাবে না মাকে ঠেয়ে, কারণ 8 পর্যন্ত মার বুকের উপরে শোয়, দুই পাশে দুই হাত দুই পা দিয়ে, সে মেয়েকে বাবা কখন বাধ্য হলে নিয়ে যায়। তারা বললো তুমি আসো, আমরা দেখছি। তো আমার মনে হয়তো ভুল চিন্তা, অন্যায় চিন্তা হতে পারে, এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি চিন্তা করছি যে যেহেতু আমার থাকার জায়গা নাই, আমি চলে যাই, ওর ভাই বোন তো অন্তত আছে, মানে ওরা যে লাস্টে এই এই কথাটা বলবে এটা আমার কল্পনায় আসে নাই।
যখন আপনি আপনার মেয়েকে নিয়ে চলে গেলেন এরকম একটা সেফ জায়গাতে, তখন আপনার স্ত্রীর কাছে কি পরিমাণ অঙ্কের দেনা, আনুমানিক আপনি বলুন কত টাকা পায়? স্টিল
ওরকম হিসাব করলে আমার কাছে কোনো টাকা পায় না,
আসলে টাকা পায় না, কিন্তু বিভিন্ন ভাবে আপনাকে ধোকাবাজির মধ্যে ফেলে এই কাজগুলো আরে
অলরেডি ওরা সব দিয়ে ফেলছে,
আপনার ভাই দিয়েছে, বিভিন্ন ভাবে আপনাকে হেল্প নিয়েছেন।
ও মেয়ে যেদিন নিয়ে যায় তার 2-3 দিন আগে বিকালবেলা পুলিশ আসলো, মোর্শেদ সাহেবকে আপনি তো বললো যে হ্যাঁ, ও ড্রয়িং রুমে ছিল, তো বললো আপনার ওয়াইফ বলল, আমিও বের হয়ে আসলাম, তো বললো যে আপনাদের একটু ওসি দেখা করতে বলছে। বললো ঠিক আছে, আমার তো ব্রেন কাজ করতেছে না, আমি স্যান্ডেল পরলাম, তো মহিলা পুলিশ ছিল, সে বললো কি আপনি ড্রেস চেঞ্জ করবো না, বলছি কি না দেখা করে চলে আসবো, চলেন। উঠলাম, গাড়িতে উঠে চলে গেলাম, ওতে বসছি, যে দারোগা ছিল সে খুব ভালো বিহেভ করছে আমাদের সাথে। তো আবার ওইখানে বসেই সবাইকে ফোন টোন দিল, ফ্রেন্ডদের ফোন দিল, বসে আছি ওইখানে ঘন্টাখানেক পর আর কি জানতে পারলাম ওয়ারেন্ট করা হয়েছে ওই লোকটা।
কোন লোক এটা?
ওই যে লোকটা বললো ধানমন্ডি ছাড়া করবো।
ওকে, আপনাদের যে থ্রেট দিয়ে যাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ,
যেহেতু কোর্ট থেকে ওয়ারেন্ট হয়েছে, থানা থেকে কোনোভাবে নেওয়া যাবে না। 10টার দিকে ওসি আসলো, ওসি আসার পর বুঝলাম যে থানাটা কেনা হয়ে গেছে, কোনো পাওয়ারফুল কেউ এটা কিনে ফেলছে, এখানে কিছু করার নাই। তো আমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করলো, ওকেও কয়েকটা কথা জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করে আমাকে লক আপে ঢুকার বললো যে আইন সবার জন্য সমান। তো লক আপে ঢুকানোর আগে ওড়নাটা নিয়ে নেয় ওরা, সম্ভবত ওইখানে কোনো অ্যাক্সিডেন্ট হবে নাকি। তো লক আপে ঢুকে আমি দেখলাম যে একদম মানে পেশাব টেশাব করা এরকম
জঘন্য,
তা আমার তো কিছুই মনে হচ্ছে না, অনেকক্ষণ বসে থেকে শুয়েই থাকলাম ওইখানে। সকালে উঠলাম, সকালে উঠে তারপরে কোর্টে নিয়ে গেল আমার মেয়ের জামাই, নতুন মাত্র 2 মাস বিয়ে হয়েছে, সেই মেয়ের জামাই গেল, ও গেল। এর মধ্যে আছে হয়তো ভাই বোন, তো রক্ত তো ঠিকই কাঁদে, বোন বড় বোন কান্নাকাটি করছে, দুলাভাই আসেনি, আমার ভাইটা মেজ ভাই যে কিনা আমার জন্য পিস্তলের মুখে দাঁড়াইছে সেরকম অবস্থা, সে সকালে ভোরে এসে ওকে থানায় গেটে দাঁড়ায় টাকা দিয়ে গেছে 10,000 টাকা, কোনো যদি ভাবির সঙ্গে তো প্রবলেম হবে এটার জন্য। তো সে অনেকদিন বাসায় তার 3 মাস তাকে খাওয়া দাওয়া বন্ধ ছিল, তার তাকে খেতে দেয়নি।
আপনাদেরকে হেল্প করে বলে?
হ্যাঁ,
ওকে।
আমি তো দিয়ে আমার বাচ্চাকে খাওয়াতে পারি না, মানে আমার কাছে কাজ করতো কাজের মেয়ে, সে আসলো সেই মুহূর্তে এসে আমাকে এক বস্তা চাল কিনে দিয়েছে, সেই চাল থেকে চাল নিয়ে যায় বিভিন্ন মহিলারা, আমি চিনিও না, চাল নিয়ে যাচ্ছে, মেশিন গুলা ওই যে বুটিক্স এর মেশিন গুলা নিয়ে যাচ্ছে, মানে সব আমার চোখের সামনে নিচ্ছে, কিন্তু আমার কোনো মায়া নাই যে আমি বলবো যে এটা নিও না। লাস্ট ছিল আল্লাহর 101 নাম, তো ওইটা আমি মনে করলাম কি ওইটা যেন না নেয়, লাস্ট এক মহিলা এসে বললো কি এটা আমি নিয়ে যাই, তা বললাম আচ্ছা নিয়ে যাও, সব নিয়ে গেল।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক রাত একটা টাইম যে খাবার সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসব। একটা মারাত্মক রকমের লেসন আজকের আমাদের এই হেলোইট 920 তে আছে। আমি জানি না মারাত্মক শব্দটা এখানে ব্যবহার করা ঠিক হচ্ছে কিনা, আমি আমার মানে অনুভূতির জায়গা থেকে শব্দটা ব্যবহার করেছি, সেটা হচ্ছে যে সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হয় হয় কেউ কারো নয়, এবং সেই জায়গাটি থেকে সতর্ক হবার। আর আজকে বিশেষ করে আমরা এমন একটা দম্পতি এখানে পেয়েছি যারা সমাজের খুবই উঁচু স্তরের মানুষজন, এবং তাদের যে সার্কেল সেই সার্কেলও খুবই হাই সোসাইটির সার্কেল, এবং সেই মানুষগুলো খুব কাছের মানুষগুলো খুব বৃহৎ পরিবার, কিন্তু তারা যেমন এসছে রুমার ব্যক্তিগত পর্যায় থেকে, তেমনি ভাবে মোর্শেদ সাহেব তার ব্যক্তিগত পর্যায় থেকে তারা অনেকগুলো ভাই বোন, প্রত্যেকটা ভাই বোন এস্টাবলিশড, এবং এই ভদ্রমহিলারও প্রত্যেকটি ভাই বোন এস্টাবলিশড, এবং দুইজনের এই যে সামাজিক টানাপোড়েন অবস্থা এই অর্থকে কেন্দ্র করে সেখানে একটা বেসিক লেসন আমাদের এখানে আছে আজকের এই হ্যালোইন 920 তে। আমরা সমাজের উচিতলার মানুষদেরকে নিয়ে অনেক সময় অনেক বড় ধরনের ইমাজিনেশন করি আমাদের জায়গাটি থেকে, বা অন্যরকম ইমাজিনেশন করি, দ্য রিয়েল ফ্যাক্ট ইজ লাইক দ্যাট, সেটা প্রান্তিক পর্যায়ের মানুষই হোক আর উচ্চতলার মানুষই হোক, যাই হোক না কেন, সেই লেসনের জায়গাটিতে আমরা একবার অনুষ্ঠানের শেষে আসবো, তবে রাত একটা টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আমরা বাকি গল্পটা নিয়ে ফিরে আসতে চাই। সবাইকে আরো একবার আহ্বান জানাচ্ছি একেবারে শেষ পর্যন্ত আমাদের আজকের এই গল্পে থাকার জন্য, এবং আমরা বিলিভ করি আজকে যারা স্টোরিটা শুনছেন তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাবো আজকের স্টোরির একটা ছোট্ট পার্ট হয়ে যাওয়ার জন্য। আপনারা সবাই প্লিজ লিসেন দিস স্টোরি একেবারে শেষ পর্যন্ত। যারা তাদেরকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটায়। সময় এখন রাত একটা, প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে রুমা এবং মোর্শেদ কাপল আমরা বলবো এখানে, এবং তারা স্বামী স্ত্রী, তাদের জায়গাটি থেকে তাদের যে জীবনের গল্প সেটা আমরা এখানে শুনছি। শেষের দিকে রয়েছে আমরা, সেখানটাতে আবারও ফিরতে চাই, তাদেরকে দেখতে চাইলে এবং একসাথে হ্যালো 8920 মেম্বার হতে চাইলে চলে আসবেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 hello8920। জি রুমা, আপনার কাছে ফিরি, যেটা বলছিলেন আপনি যে আল্লাহ 99টি নাম, ওটাও একেও একজন খুলে নিয়ে গেল,
বললো যে আসতে হবে, আসে মেয়ে নিতে হবে। তো আমার বাসায় তখন আমাদের তিনটা কাজের লোক ছিল, দুজন চলে গেল একজন ছিল, পরে বললাম সালিয়া কি করি বলো, টাকা তো নাই, এক টাকাও নাই, কিভাবে যাবো? তাও বললো আমি উপরে আপার কাছ থেকে নিয়ে আসি, আমার বোনি খাবার নাই তো ঘরে বাজার করবো। তো উপরে গেল 500 টাকা নিল, নিয়ে আমরা দুজন রওনা দিলাম। ফার্স্ট আমি লোকাল বাসে উঠলাম, জীবনে প্রথম,
জীবনে প্রথম লোকাল বাসে উঠলাম। আপনি কেন তাকে বললেন যে ওখানে গিয়ে নিয়ে আসতে হবে? আমি ঠিক এটা বুঝতে পারলাম না,
যে আমি নিজে ইনসিকিউর, তার থাকার জায়গা নাই, বাচ্চাটা কি করবে, বাচ্চাটাকে ফেরত দিলে কিছু হলে আমার পরিবারের থেকে আমার প্রতি একটা সমস্যা ক্রিয়েট হবে, তুমি না বুঝে দিল। আমি বললাম তাহলে তুমি তোমার গার্জিয়ানকে নিয়ে আসো, তাছাড়া আমি বাচ্চা দিব না। আর এখান থেকে আমার পরিবারের থেকে বলা হলো তুমি যাও না, বাচ্চাটাকে এখানে লেখাপড়া করাই। এখন এত মানসিক চাপ, আমি কংক্রিট সুস্থ ডিসিশন নিতে পারছি না। এদিকে আমার ওয়াইফের প্রতি আমার সিম্পেটি অবশ্যই ছিল, এখনো আছে, এদিকে আমি বাচ্চার নিরাপত্তা দিতে পারছি না, ভরণ পোষণ দিতে পারছি না, আমার নিজের ভরণ পোষণ নাই, তারও নাই, সে চলে গেছে একদিকে।
সেই দুর্দিনে সবচাইতে পাশে থাকার মানুষটি হচ্ছেন আপনি। আপনার স্ত্রী যদি কোনো ভিকটিম হয়ে থাকে, ফার্স্ট বুলেটটা যদি আসে তাহলে আপনার কাঁধে লাগার কথা, তাই না? এইভাবে যদি বলি খুব রাফলি,
তো সেখানে আপনি আপনার সন্তানটিকে সেফে পাঠিয়ে দিতে পারতেন কোন একটা জায়গাতে। আমি সেটাই করে নিলাম যে আপনি স্বামী আছেন, সে কারণে আপনি সেটা করেছেন আপনার বাবার জায়গাটা থেকে। কিন্তু আপনি সন্তানকে নিয়ে কোন একটা জায়গায় চলে গেলেন, আপনি নিজে সেফে আছেন, আপনার সন্তানকে সেফে রেখেছেন, আপনার স্ত্রী এখানে ভিকটিম, সে বাসার মধ্যে একা একা পড়ে আছে, এটা তো একেবারেই স্বার্থপরের মতো একটা আচরণ হয়ে গেল।
এটা আমি আপনাকে একই কথা বলেছি, স্বার্থপরের মতো। আমার ঢাকায় থাকার কোন অবস্থা ছিল,
সেম গোস টু হার।
কিন্তু আমি আগেই বলছি, যেহেতু আমি সুস্থ চিন্তা নিতে পারছি না, মানে বাসায় এত চাপ, অনাদারের চাপ, বাইরে বেরোতে পারছি না, খাবার নাই, কাজের লোক চাল দিয়ে যাচ্ছে, যারা ভালো জানতো যে চাল কিনে দিয়ে গেছে, ডাল কিনে দিয়ে গেছে, আরেক জায়গার থেকে রান্না করে খাচ্ছি, তখন আর আমার বলে না যে অভাব যখন দরজা দিয়ে আসে ভালোবাসা তখন জানলা দিয়ে পলায়। এখন আমি চিন্তা করছি যে আমাদের এই মানসিক অবস্থার কারণে ওর এক বান্ধবী আগে আসছে, পরে ও চ্যাপ্টার ও যাবে, সে আমাদেরকে সাইকোলজিস্টের কাছে পাঠিয়ে দিয়েছে। বললাম পয়সা নিয়ে যাবো কিভাবে, রিক্সা ভাড়া লাগবে, বললো যে ফ্রি করে দিবো, ও অ্যারেঞ্জ করলো, সে রিক্সা ভাড়াও দিয়ে দিল। তার ভূমিকাকে অস্বীকার করতে পারবো না, মানে আমি তো আকাশ থেকে পড়েছি, হিমালয় চূড়ায় ছিলাম, দেখবি দিক নাই কি হচ্ছে না হচ্ছে, মেয়েটাকে নিয়ে গেলে যে এদিকে এই অবস্থা দাঁড়াবে, এটা আমি আমার চিন্তা করার মতো মানসিক অবস্থা ছিলাম না। এটা তো অবশ্যই আমি বলি আমার অন্যায় সিদ্ধান্ত ছিল, কিন্তু আমাকে যারা পরামর্শ দাও তারা বলে চলে যাও, রাত্রেবেলায় বাসায় হামলা হচ্ছে, ই হচ্ছে, আমার তখন হয়তো স্বার্থপরের মতোই মনে হতে পারে। আমি চিন্তা করছি উপরে কিছু হোক, শেষ পর্যন্ত তো তার ভাই বোন উপরে থাকে, আসবেই, পারিপার্শ্বিক চাপে আমাকে এই একটা জীবনের খুব কঠিন এবং বাজে সিদ্ধান্ত আমার।
আমি জানি না এই প্রশ্নটা করাটা ঠিক হবে কিনা, এই যে সিদ্ধান্তটা নিয়েছে, আপনি একদম অনেস্টলি ওপিনিয়ন বলবেন, আপনি আপনার স্বামীকে অনেক বেশি ভালোবাসেন কোনো সন্দেহ নেই, এই ঘটনার পরবর্তীতে আপনি তাকে কখনো একিউজ করা বা মনের জায়গাটি থেকে কষ্ট না পাওয়ার যে ব্যাপারটা, ঠিক আছে আপনি মাফ করে দিয়েছেন বা ওরকম, এটা আপনি পেরেছেন এখন পর্যন্ত?
হ্যাঁ,
টু বি অনেস্ট আপনি পেরেছেন?
হ্যাঁ অনেস্ট, কারণ আমি যেটা বুঝছি পরে যে সেটা হলো ওকে প্রেশার দেওয়া হয়েছিল যে তুমি আসতে পারবা বেবিকে নিয়ে, ওকে নিয়ে না, এবং ও আমার সাথে 3 বছর লুকায় থাকছে, তার ফ্যামিলি জানে না, ও বলছে যে আমি অন্য জায়গায় থাকি। আমার মেয়েকে বড় মেয়েকে ফোন করছে, বড় মেয়ে বলছে আম্মু এক জায়গায় থাকে, তানা জামার কাছে থাকে, পাপা এক জায়গায় থাকে, এইভাবে ও লুকায় থাকছে। কেন উইক টু ওরা ওকে আশা দিচ্ছে, ওকে একটা বিজনেস করা দেবে, ওকে 4 লাখ টাকা দিবে, ওকে 7 লাখ টাকা দিবে, সেই আশা আসে। যখন ও বুঝলো যে ওকে আর দিবে না, তখন ও ওপেন হয়ে গেল যে হ্যাঁ আমরা থাকি একসাথে, এই অবস্থা। পরে তো আমরা গেলাম খুলনায়, পৌঁছালাম, পৌঁছানোর পরে আমার ভাসুর যে কিনা 2 মাস আগে আমার বড় মেয়েকে তুলে দিল জামার হাতে এবং বলল তোমার মা আমাদের বংশের সেরা বউ, তার কোনো কমপ্লেন নাই, তুমি এটা রাখবা। সে দরজা খুললো, দরজা খুলে আমার সাথে কোনো কথা বললো না। আমি তো বলছি আমার ভাসুর কেমন ছিল,
এত বেশি প্রশংসা করতো সব জায়গাতে।
সালাম দিয়ে ভিতরে ঢুকলাম, দেখি ও একটা রুমে শোয়া, আর আমার যা লেখিকা উনি লিখতে স্যার, তা উনি তাকায় তাক, আমি আসছি এটা আর কি বোঝালো না, তো শুয়ে আসা মেয়ে নাই। তা আমি বললাম তানাজ কোথায়? তো বললো যে তানাজ নিয়ে হলে গার্জিয়ান আনতে হবে। তা আমি আমার গার্জিয়ান তো তুমি, তো বললো না তোমার ভাইদের আনতে হবে। তা আমি বুঝলাম যে এটা শেখানো কথা, এখানে
এই মানুষটাকে রাতারাতি অচেনা মনে হচ্ছিল না, আপনি চিন্তা করেন
আমার ওই সময় কোনো ওরকম, আমিও না, আমার তখন আমারও সেন্স নাই, অচেনাও মনে হয়নি।
এর আগে তো আপনি জেল থেকে ফিরেছেন রাইট নাকি? জেল এটা যে আগে জেল থেকে ফেরা, ওকে,
মানে এক রাত থাকলাম, থেকে সকালবেলা জামিন নিয়ে আসলাম, তখন মানে আমার এখন মনে হয় না, তখন আমি বললাম তানাজ কইতে হলো যে নিয়ে আসো তোমার ভাইরা এসে তারপর ই করবে। তখন আমি চিন্তা করলাম কি আবার এইটা আমার ব্রেনে কাজ করতেছে, আমার ভাইদের ফাঁসাবো এত ফাস্টে আবার। আমি সালেহারে বললাম কি সালেহা চলে যায় তাহলে, তানাজ তো দিবেই না চলে যায়। তা আমার ও আবার একটু বুদ্ধিমতী ছিল, বললো কি মামি রাতটা থাকি, আমাদের কাছে তো ভাড়া নাই, বসে আছি। বসার পর একে একে দেখলাম আমার 2 ননদ আসলো, তারাও অনেক সবাই কোটিপতি, 2 জামাইও আসলো, তারা একে একে আমার পাশে বসলো। আমার মেয়ে নাই, এসে আমাকে প্রশ্ন করলো, বড় জামাই প্রশ্ন করলো যে ওদিকে কল ঢাকার সাথে ওদের কথা হচ্ছে আমার দেবরের সাথে, যে আমাকে জানু ডাকতো আর কি, যে টাইম টু টাইম তাকে নোটিশ করা হচ্ছে যে এই এই আমাকে প্রশ্ন করতেছে, আবার ওকে বলতেছে, তা আমি বুঝতে পারতেছি। আবার তার সে প্রশ্ন করলো যে মিলু ভাইয়া যে চাকরি ছিল তা টাকা পাইছে, টাকাগুলো কোথায়? তা বললাম টাকাগুলো কোথায় আমি কি করে বলবো, আমি তো জানি না, বলে কি তোমার ব্যবসা দিছে না? তেমনি না, ব্যাংকে যে খবর নাও কত টাকা পাইছে, আমি তো জানি যে ও কি পাইছে, কারণ ও তো আগেই লোন নেয়া,
লোন নেয় বাবার জন্য, সে বিভিন্ন ভাবে করেছে।
আমি বলছি যে ব্যাংকে যে খবর নাও। তারপরে ওর হাজবেন্ড জিজ্ঞেস করলো, ভাবি আপনি কি হিরো হতে চেয়েছিলেন?
হিরো হতে চেয়েছিলেন,
হিরো হতে চেয়েছিলেন। তাকে একসময় আমি খুব মানে তাকে মাথায় রাখতাম, আমার নন্দাই, আমার বড় নন্দাদের সাথে তার মানে লাভ ম্যারেজ, তা আমার শাশুড়ি সেটা মেনে নিছিল না। সে আসলেই আমার শাশুড়ি একটু অন্যভাবে দেখতো, কিন্তু আমি ওই যত্নটা করতাম। হ্যাঁ, তাকে খুবই উত্তবস্থায় তাকে ইনসাল্ট করা হতো, কিন্তু আমি সেই জিনিসটা তাকে করতাম। সে আমাকে বললো যে ভাবি আপনি কি হিরো হতে চেয়েছিলেন? তা বললাম যে মানে ওই কি টাকা পয়সা মানুষের সব দিয়ে দিলেন, সব কিছু দিয়ে দিলেন, প্রবলেমটা কি আপনার বলেন? আমি তখন বললাম যে প্রবলেম বললে কি আপনি আমাকে হেল্প করবেন? তা বললাম একটা একটা ফুটা পয়সা দিয়েও হেল্প করবো না। তাহলে আমি বলছি যে তাহলে আমি প্রবলেমও বলবো না। তারপর আবার ওকে বললাম মেয়ে কেন, আমি মেয়েকে দেখতে চাই। তখন দেখি ঘন্টা খানেক পরে মেয়ে আসলো, মেয়ের সাথে কান্নাকাটি শুরু করলাম, আম্মু তোমার সাথে যাবো যাবো। তখন সালেহাই আবার বুঝলো যে মানে দিবে না যখন জোর করে নিয়ে না, থাকুক কয়দিন। তা রাতটা আমরা থাকলাম কোনো রকম, সকালবেলা আমাকে 500 টাকা দিল, আমরা বাসে উঠে চলে আসলাম,
মেয়েকে রেখে,
মেয়েকে রেখে চলে আসলাম।
যে ফ্ল্যাটটাতে থাকতেন ওটা কি আপনার নিজের ফ্ল্যাট ছিল?
না না না, আমার বোনের,
ওটা বোনের ফ্ল্যাট। ওকে,
তো আমার বোন আবার সেও পরিস্থিতির শিকার, সে নামলো, পরের দিন নামলো, নেমে বললো কি তোর কোনো লজ্জা শরম নাই? তো বললাম কেন, মানে কি যাচ্ছিস না কেন,
ফ্ল্যাট থেকে চলে যাচ্ছিস না?
হ্যাঁ, তার আগে তার ছেলে বউ থ্রেট দিছে যে হয় উনি থাকবে নয় আমি আমি থাকবো, ওদের মান সম্মান হানি হচ্ছে। তো আমার বোন এটা বলার পরে আমি কি করব, সালেহা বললাম, সালেহা কি করি না, তখন আবার কনার মাস ছিল, আমার আর একটা বুয়া ছিল সে আসছে। এখন আমার বললো কি আপা আমার বাসায় থাকেন চলেন, আমি এক কাপড়ে বের হয়ে পড়লাম, প্রথম রাত বস্তিতে থাকলাম। তারপরে
মানে আপনার বাসায় যে কাজ করত সেই কাজের মহিলার সঙ্গে কি আপনি তার বাসাতে থাকলেন?
হ্যাঁ, রাতে যে ওর কাছে থাকলাম। পরের দিন আমি উত্তরায় গেলাম আমার এক ফ্রেন্ডের বাসায়, ওইখানে কয়েকদিন থাকলাম, থেকে ওইখানে ও আমাকে একটা কলেজে জয়েন করালো। ওইখানে কাজ করতে করতে আরেকটা বান্ধবী আছে, সে আমাকে বলল যে তুমি তো পার্লারটা খুব ভালো বোঝো, বিজনেসটা ভালো বোঝো, তাহলে আমার আমাকে করে দাও, আমি টাকা দিচ্ছি তুমি করে দাও, ওয়ার্কিং পার্টনার। আমি মোহাম্মদপুরে চলে আসলাম, করে দিলাম সবকিছু, ম্যান পাওয়ারটা সব জোগাড় করে দিলাম। তার সাথে একদিন বইমেলায় আমার ওই ভাইয়ের মেয়ের সাথে দেখা, সে কি ব্রেন ওয়াশ করেছে আমি জানি না, সে আমাকে সেটা বলেনি, জাস্ট বলছে যে শান্তির সাথে আমার দেখা হয়েছে। তারপরের দিন থেকে সে আমার সাথে খুব খারাপ ব্যবহার শুরু করলো, তা আমি আর নিতে পারলাম না ওটা। এর মধ্যে ও চলে আসছে বাচ্চা নিয়ে,
চলে কোথায় এসছে? ফ্ল্যাটে?
আমার কাছেই,
আপনার কাছে এসছে?
আমার ওই বাসায়। যেহেতু খারাপ ব্যবহার করতেছে, আমি ডিসিশন নিলাম না এর সাথে থাকা যাবে না, আমি ছোটটাকে বড়টার কাছে রাখলাম, মেয়ের কাছে রেখে আমি হোস্টেলে উঠলাম।
হাজবেন্ড কোথায় উঠল?
আর ও ওর এক ফ্রেন্ডের বাসায়।
মাই গডনেস,
নামটা বলি, জুগনু ভাই, সে আমাদের অনেক হেল্প করছে। তার কাছেও থাকলো মাসখানেক, থাকার পরে সে বলল যে এটা তো খুব খারাপ দেখা যায়, রুমা একদিকে তুই একদিকে বাচ্চা একদিকে, রুমারে বল ও কি একটা ফ্ল্যাটের ভাড়া দিতে পারবে 10,000 টাকা, তাহলে তোরা পাশের ফ্ল্যাটটা নে, আর খাওয়াটা আমি দিয়ে দিব তোদের।
আমি মাফ করবেন, আমি প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, বিকজ দ্য সিচুয়েশন ইজ টু মাচ ক্রিটিক্যাল। যেটা হচ্ছে যে আপনার বড় কন্যা তখন বিবাহিত, আপনার যে বড় জামাই সে তো আপনার ছেলের মতোই, তার রোলটা কি ছিল এই সময়টাতে?
আচ্ছা, ওর কাছে আমি যাই নাই, কারণ আমি ওর কাছে গেলে ও ওর মার কাছে বলতে হবে, কৈফত দিতে হবে, ওর মা বাবা জানুক এটা আমি চাইনি, জামাই জানে এই পর্যন্ত থাকুক। আমি যদি উঠে থাকি স্বাভাবিকভাবে শাশুড়ি প্রশ্ন করবে তোমার বাবা কোথায়, মা এখানে কেন আসে না, মহিলাদের তো এই জিনিসগুলো আসে, এখন অবশ্য টোটালি সবই জানে, সে
এখন ধীরে ধীরে সবই জানে, বাট ওই সিচুয়েশনটাতে এরকম ছিল না, জানার মতো পরিবেশ ছিল না। ওকে, এবং আপনি জানেননি আপনার মেয়ের উপর এটা
প্রভাব,
যেহেতু আমাদের উপর হচ্ছে, হোক,
হ্যাঁ আমার যা গেছে গেছে, আমি মেয়ের সংসার তো ধ্বংস করতে পারি না। তো কতটুকু বললাম,
জি আপনি যেখানে ছিলেন যে উনি মেসে উঠলো, আপনি
ও ফ্রেন্ডের ওখানে উঠলো, ফ্রেন্ডের কাছে থাকার পরে উনি এইটা বললো, তো আমাকে বললো ও তো তখন অসুস্থ, কিছুই করে না।
ততদিনে কি আপনার মেয়ের লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে? ছোট মেয়েটা
অলরেডি বন্ধ তখন।
ও কিসে পড়তো তখন?
তখন ওই ইতে পড়ে,
ইংলিশ মিডিয়াম স্কুলে তো পড়াশোনা করতো,
ইংলিশ মিডিয়াম স্কুল।
ওকে, কিন্তু পড়াশোনা বন্ধ হয়ে গেছে,
বন্ধ করে দিলাম।
ওকে,
বন্ধ মানে আনা নেয়া করবে কে, সব কিছু মিলায় আমি যদি যে বলি টিচাররা, টিচাররা ঠিকই ও ক্লাস নেবো, কেন ফার্স্ট কাল ছিল।
ওকে,
তো ও আমাকে বললো যে 10 করে দিতে পারবো নাকি বাসা ভাড়াটা? আমি বললাম ঠিক আছে। আমার বাসাটা ওঠার পরে ওই ভাই আমাদের থাকার সব ব্যবস্থা করে দিল, দুইটা খাট করে দিল, বিছানা দিল, বালিশ দিল, সবকিছু, এভরিথিং। তো উনি 5,000 করে দেয় খাওয়ার খরচ, মানে উনি ওই পাশের ফ্ল্যাটে থাকে আর আমরা এই ফ্ল্যাটে থাকি। তা ও তখন কি করলো, ও তো একদম রাজপুতের মতো লাইফ লিড করছে,
সেই মুরগির বুকের মাংসটুকু।
হ্যাঁ, তো ওকে দেখতাম একটা জিনিস যে আমি তো সকালে উঠে চলে যেতাম কাজে, আমি তখন পার্ট টাইম আর কি কাজ করি, 2-3 জায়গায় কাজ করি, আর ও সকালে উঠে উঠাতো, এই জুগনোট অফিসে যাবি না নাস্তাটা নিয়ে আসতো হাতে করে, আর জুগনোট খেয়েতে গেলে প্লেটটা আবার ও মেঝেতে যে রেখে দিত। তা আমার খুবই খারাপ লাগতো ব্যাপারগুলি, মানে এটার মধ্যে কিন্তু আসলে কোনো স্বার্থ ছিল না, বা ওর মনে কিন্তু এটা ছিল না যে জুগনো আমার জন্য করছে বলে আমি করি, এটা মানে একদম নিঃস্বার্থ ভালোবাসা ছিল,
ন্যাচারালি চলে এসেছে এই জিনিসটা।
সেটাও আমাদের কিছুদিন পর নষ্ট হয়ে গেল, সেটাও আত্মীয় স্বজন ঢুকে নষ্ট করে দিল ওনাকে, উনি আমাদের ছেড়ে চলে গেল। এরপর একে একে আমার তো কেস একজনের দেখা দেখি আরেকজন শুরু করলো।
জি বলুন বলুন।
আমার ওই বন্ধুটা আমার একদম ক্লাস 3 থেকে আমরা পড়াশোনা করছি,
জি,
এইরকম বিপদে সেই পড়েছিল আমার আগে, তার ওয়াইফও চলে গেল
এবং তার ওয়াইফও চলে গিয়েছে এই বিপদের কারণে।
ও তখন ঋণের দায়ে ঋণগ্রস্ত, ওর ওয়াইফ গোপনের টাকা নিত, ও দিত আমিও দিতাম, বাসায় বাজার দিতাম, কিন্তু আমরা তার পরিবারটাকে ঠেকাতে পারি নাই, সেপারেশন হয়ে গেছে সেটা আলাদা। তো এই বন্ধু অনেক বিপদে ছিল, তাকে যতটুকু সহযোগিতা করার আমি করেছি, ও আমার বিপদ দেখে ও বললো তুই আমার সাথে থাক, একটা আমাকে নিঃস্বার্থ ভাবে সহযোগিতা করছে। আমাদের শত্রুরা সবসময় সক্রিয় ছিল, তাকে বোঝানো হলো, উল্টা পাল্টা বলা হলো তাকে, তোমার কি স্বার্থ তুমি ওদের টাকা দিচ্ছ, মানে একটা নোংরা ইঙ্গিত করলো।
তাহলে যেখানে যাচ্ছেন আত্মীয় স্বজন সেখানে আপনাদের পিছে লেগে থাকছে,
মানে লেগে থাকছে কি, ওরা যখনই বুঝতেছে এরা উঠছে তখনই আবার ফেলে দিতে চাচ্ছে, মানে চাচ্ছে মাটির সাথে মিশে যাক।
দুঃখের কথা বলতে আমার আরেক বন্ধু আসলো, আমেরিকায় থাকে বাবু, সে শুনে অনেক সহযোগিতা করতে চাইলো, তারও বাড়ি খুলনায়। তো কিছু আমাদের বোকামি, আমরা কিন্তু সরল মনে বলছি যে বাবু আমাদের সহযোগিতা করতেছে, এটাই কাল হয়ে গেল। আমাদের খুলনা থেকে টেলিফোন করে বলা হলো ওগুলো সব বোয়া, মিথ্যা, তোমাদের কাছ থেকে চাতুরি করে টাকা নিচ্ছে। তখন আমি দিশাহারা, আবার ওই বন্ধু চলে গেল, বাড়ি ভাড়া আবার কোথায় পাবো, মেয়ের লেখাপড়া বন্ধ, এদিকে খাওয়ার টাকাও নাই, বাড়ি ভাড়ার টাকাও নাই, দিশাহারা হয়ে গেল। মানে অনেক দুঃখে বলতে হয় যে আমার ওয়াইফকে বললাম যে তুমি বাবু আসলে তুমি চলে যাও, মেয়েটা নিয়ে তুমি চলে যাও, আমার দিকে চিন্তা করো না। তো বোধ হয় আমি যে পাপটা করছি যে স্ত্রীকে ছেড়ে চলে গেছি, সে শিক্ষাটা দিল যে মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে আমি ছেড়ে যাব না।
আমি এই লাইনটা বুঝি নাই, মিনিংটা যে বাবু আসলে চলে যাও, মানে আপনি কি বোঝাচ্ছেন?
আমি দেশ ছেড়ে চলে যাও, আমেরিকায় যা কিছু করতে পারবা,
মানে আপনার ফ্রেন্ডের সাথে পাঠিয়ে দেবেন এরকম একটা ব্যাপার। ওকে,
সে যেভাবেই নিক, সে বিয়ে করে কাগজ কলমে নিক, যেভাবে তুমি চলে যাও বাঁচার জন্য। আমার ওয়াইফ এবং বাচ্চার বাঁচানোটা তখন বড় হলো,
মানে হিম শীতল যে শব্দটা আছে সেটা আজকের এই হ্যালোইন 920 শুনে আমি আই এম ফিলিং মাইসেলফ। অর্থ কষ্ট মানুষের জীবনে কতটা দুর্ধর্ষ হয়ে একটা ব্যক্তি মানুষের জীবনে আসতে পারে, যে মানুষরা অর্থ কষ্ট জিনিসটাকে কোনোভাবে অনুভব করার কথা না, মানে নিজের সন্তানকে নিয়ে যাচ্ছে, নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছে, এবং বন্ধু তো অন্য বিষয়। তখন আপনার স্ত্রী কি বলেছিলেন আপনাকে?
বললো তুমি আমাকে ছেড়ে গেছো এক সময়, কিন্তু আমি মৃত্যু পর্যন্ত তোমাকে ছাড়বো না, তোমাকে আমি এই সমস্যায় ফেলা যাব না, না খেয়ে থাকি তুমি খাবো, আমি না খেয়ে থাকবো, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। সেটা কত বড় প্রতিশোধ, আমার বোকামির প্রতিশোধ সে কিভাবে নিত আমি জানি না, সেটা মানে বলার ভাষা নেই, কোথাও আমাদের আশ্রয় নেই। যেখানে যাই, একটা ভালো চাকরি করতাম তো, একটা ভালো সার্কেল ছিল, সেখানেও মিশতে ভয় পাই, কিন্তু আমি মানসিক ভাবে অনেক অসুস্থ, সে আমার পাশে না থাকলে হয়তো সামটাইমস আই হ্যাভ ডিসাইডেড টু সুইসাইড। আবার চিন্তা করি তাহলে কি হবে, আমি থাকতেই তাদের এই, আর আমি মরে গেলে তো কি করবে, তার অনেক বলার কথা তার স্মৃতিশক্তিতে নাই। প্রথম ওইভাবে চেকের গুলো নিল, পার্লারে কিছু চেক ছিল সেগুলো নিয়ে গেল, বাসার উপরে একের পর এক হামলা হতে থাকলো, পরিস্থিতিতে আমাকে বাধ্য করলো যে মিসগাইড করলো যে তুমি চলে যাও, বাচ্চা নিয়ে চলে যাও, আমরা দেখবো। তার সাথে আমি গোপনে যোগাযোগ রাখতাম, স্বাধীনতা ছিল না, নাহলে সহযোগিতা করবে না,
মানে আপনার আত্মীয় স্বজন যারা তারা। আমি এই জায়গাটা থেকে আপনার কাছে আসি, তো সেটা হচ্ছে যে যখন বাবুর প্রসঙ্গে আপনাকে ধরনের কথা বললো, আপনি তো তাকে যেটা উত্তর দেবার সেটা দিলেনি, একজন সৎ এবং যোগ্য স্ত্রীর পক্ষ থেকে যে ধরনের উত্তর আসা উচিত, একজন প্রিয়তম স্ত্রীর কাছ থেকে যে উত্তর আসা উচিত সেটাই আপনি দিয়েছেন, ঠিক আছে। কিন্তু তারপরের স্টেপগুলো কিভাবে আপনারা মোকাবেলা করলেন সেটা তো ওই সময়টাতে গেল, তারপরে এই যে বাসা ভাড়া দিবেন কিভাবে যখন এক বন্ধু বুঝলো সেও চলে গেল?
না, বাসা ভাড়াটা আমি আমার কাছ থেকে দিতাম। বাবুর কথা আমি চিন্তা করলাম যে বাবু যেহেতু আমাকে পছন্দ করতো, ওদের পাড়াতেই থাকতো, সামনের বাড়িতেই থাকতো, সেও বিয়ে করতে চাইছিল, তাহলে সে নিঃস্বার্থ ভাবে আমাকে নিবে না, তাকেও আমি ধোকা দিতে পারবো না ওখানে যে। হ্যাঁ, আর ও জানতো যে বাবু কিন্তু নিলে বিয়ে করে নেবে, বিয়ে করে আমাকে যদি বিয়ে করে নেয় ওইখানে যে কেউ আমাকে তারাক দিয়ে দিবে, আমাকে কাজ দিবে, আমাকে তো ওয়াইফ হিসাবে রাখবে না, যেহেতু সে আমাকে পছন্দ করতো কোনো এক সময়। এর জন্য আমি বললাম যে না, যেটা হওয়ার এখানেই হবে, যাব না, থেকে যাবো, এজন্য আর যাওয়া হয় না। তো চেক তো চেকের কেস দিতেই থাকলো।
চেকের কেস বলতে আমাদের লিসনার অনেক সময় বুঝতে পারবে না, চেকের কেস আসলে কি, মানে চেক, চেকটাকে টাকা ছিল কিন্তু ব্যাংকে কোনো টাকা নেই, ব্যাপারটা কি রকম?
হ্যাঁ, এনআই একটা মামলা বলে এটাকে, এটা তো মানে কোর্টে গেলেই বোঝা যায় ভর্তি।
ওকে, মানে আমাকে একটু বুঝিয়ে বলবেন জিনিসটা আসলে কি, অনেক লিসনারই বুঝবে না।
হ্যাঁ, এটা হলো চেক, যদি অ্যাকাউন্টে টাকা না থাকে তখন ডিজনার করানো হয়।
ওকে, আপনার চেকগুলো ডিজনার হচ্ছিল, সে কারণে আপনার মামলা হচ্ছিল।
হ্যাঁ, ওরা আপনি করলে মামলা হবে, না করলে হবে
মামলা হবে না। ওকে, ফাইন।
হ্যাঁ, চেকের মামলা তো এরকম যে কখনো জাজ দেখবে না যে আসলে এটা কিভাবে নেওয়া হয়েছে,
চেকটা ডিজনার হয়েছে ব্যাস। হ্যাঁ
হ্যাঁ,
ওকে, ফাইন।
তা চেকের মামলা হলো যে ওরও একটা হয়ে গেল, ওকে, ওই যে 5 লাখ টাকা নিয়ে গেল সে ওর নামেও একটা করলো।
ওকে,
এখন প্রত্যেক মাসে দেখা যাচ্ছে যে আমরা 6টা 7টা 7টাতে হাজিরা দেওয়া লাগে, ও উকিল এর মধ্যে আমাদের সাথে চিটিং করলো, ফলে কি আমার বান্ধবীর সাথে দেখা, মানে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, খুঁজতে খুঁজতে ওকে পেয়ে গেলাম, ও দেখি আমাদের কাছেই থাকে, ও আমাকে কাজ দিল, আবার আমি সারা রাত লিখতাম, এখান থেকে আমার বেশ টাকা আসলো। ওকে সমস্ত ঘটনা বলার পরে ও বললো যে আমার একটা ভালো লয়ার আছে, চল তার সাথে যাই বসি, আমি যেটা বলবো সেটা এসে শুনবে। তো তার কাছে গেলাম, সেই লয়ার করলো কি, ওই সেই মহিলার সাথে সে হাত করে ফেললো।
কোন মহিলা এটা?
ওই যে মহিলা মাস্টার নিয়ে আসলো।
ওকে,
তার সাথে হাত
করে, আপনার ম্যানেজার চেয়েছিল।
হ্যাঁ, ওকে, তার সাথে হাত করে ফেলে সে একটা চেকে রায় করে ফেললো, হঠাৎ করে দুম করে রায় হয়ে গেল।
রায়টা কি ছিল?
রায়টা কি 5 লাখ টাকা কেস করছে, তো সেখানে 1 লাখ টাকা দেওয়া হয়ে গেছে, 1 লাখ টাকা নিয়ে নিয়েছে ওইখান থেকে, 63,000 টাকা ব্যাংকের থেকে নিয়েছে। হঠাৎ 10-12 দিন আগে বললো যে রায়, সেদিন আর ও আমাকে কোটি উঠালো না। আমি কিন্তু তার মধ্যে লাকিকে বলতেছি যে নাকি আমার মনে হচ্ছে কোনো একটা ভুল আছে এখানে, ও কিন্তু ঠিক মতো কাজ করতেছে না, আমার মন বলা শুরু করলো। তাও বলে না, তো তোর তো, ও আবার আমাকে লাকি আবার মনে করলো কি আমি পুরো মানসিক রোগী হয়ে গেছি, আমি আসলে এখন আর কাউকে বিশ্বাস করি না, ওর এখানে কোনো ভুল নাই। ও এটা আবার ভাবতে থাকলো যে আমি মানসিক রোগী হয়ে গেছি, কিন্তু আমি যেটা ভাবতেছি সেটাই ঠিক। ওর সাথে হাত করে ফেললো। তো রায় করার আগে, আচ্ছা, আমরা কোর্টে হাজিরা দিতে গেলাম, একটা ডেট নিলো, ডেট নিলে ওই ডেট পড়ার পর ওই মহিলাও আসছে, আমিও গেছি, তো ওদিকে কেস দিছে, ওদিকে আবার ছেড় দেয়। তো ও তার আগের দিন ও আমার মেয়ের বাসায়।